This track was downloaded from FusionBD.com.
Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুটবি চলছে ফুট এফএম হন্টেড বাই এয়ারটেল, যখন ঠিক ঘড়িতে সময় রাত 11:59। আমি রাস্তেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসন্তের এই সুন্দর রাত্রিতে। এবং এখন মোটামুটি ওয়েদারের ঠান্ডা ভাবটা যত মানে অনেকই কমে গেছে, ধীরে ধীরে গরম পড়ছে এবং এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে রাতটা ছোট হয়ে আসছে, দিনটা বড় হচ্ছে, এরকম একটা সময় আর কি। যাই হোক, আমার মনে হয় যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আশা করছি যে আজকে ভূতেছেন আপনারা অনেক বেশি এনজয় করবেন। আর শুরুতে জানিয়ে দিচ্ছি কীভাবে SMS করতে হবে। মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন FURTI, FURTI স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটিও বলে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, উইচ ইজ bhutfm@radiofurti.fm। আমরা একটার পর একটা ঘটনা শুনবো তো অবশ্যই, এবং সেই সাথে চাইবো যে আপনারাও আপনাদের মতামত পাঠান, কেমন লাগছে, আরও কি চান আপনারা ভূত এফএমে সেটা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আমরা দুটো SMS পেয়েছি। একটি SMS ডিমন আমাদের লিখেছেন, আই ডোন্ট বিলিভ ইন ঘোস্ট, এবং তিনি প্রশ্ন করেছেন যে আমরাও মানে সেটা বিশ্বাস করি কিনা। এই ব্যাপারটা খুবই আসলে আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়, এই বিশ্বাস বা অবিশ্বাস এই প্রসঙ্গ এখানে আসার কথা নয়। আমরা সবাই যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে মজা পাওয়ার, এবং সেটাই সবচাইতে বড় কথা। বিশ্বাস বা অবিশ্বাস সেটা অনেক পরের ব্যাপার। আনিস উত্তরা থেকে লিখেছেন, আজকের ভূত এফএম অসম হয়েছে, আমার খুব ভয় করছে, এটা ভূত এফএম শুরু হওয়ার আগে এসএমএস। আমরা এরকম এসএমএস আসলেই আমরা চাচ্ছি যে আপনারা সত্যি সত্যি জানিয়ে দিন যে কেমন লাগছে। আনিস যেটা করেছেন সেটা উত্তরা থেকে আনিস যেটা লিখেছেন সেটা ভূত এফএম শুরু হওয়ার আগে এসএমএস, আমরা সেই মানে সেটা আমি করে ফেললাম আর কি। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়, এবং আজকেও আমরা শুরু করব। অনেকে স্টুডিওতে এসে ঘটনা বলেন, তাদেরকে আসলে ধন্যবাদ জানানোর ভাষা তো নেই আমাদের। এবং যারা স্টুডিওতে আসতে পারেন না তাদের অনেক, তারা আমাদের ইমেইলের মাধ্যমে বা তারা আমাদের অডিও ক্লিপ পাঠানোর মাধ্যমে তাদের ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করেন। আর মানে আমি যখন শুনি যে ভূত এফএম অনেক বেশি ভালো লাগছে আপনাদের কোনো একটা এপিসোড, সেটা পুরোপুরি ডিপেন্ড করে যে মানে যারা আমাদের ঘটনা পাঠাচ্ছেন তাদের ওপর, কারণ আমরা রং ঝং মাখিয়ে কোনো কিছু বলতে ঝুঁকে পারি না। সুতরাং আমাদের ভালো ঘটনার জন্য আপনাদের মতো আমাদেরও ওয়েট করতে হয়। যাই হোক, আমরা একটা ঘটনা শুরুতে জানিয়ে দিই, যেটা হচ্ছে যে আপনি যদি আজকে আনফর্চুনেটলি এপিসোডটি মিস করে ফেলেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, আপনি আবারও এয়ারটেল এম রেডিওর মাধ্যমে এই এপিসোডটি শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22, তারপরে দেখবেন যে একের পরে বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা চাইলে আপনি সেখানে শুনতে পাবেন। অ্যান্ড আপনি যদি চান ভূত এফএম টিউনটা যেটা মাসুম এখন প্লে করছে সেটা আপনার টিউন, মাই টিউন বা আপনার কলার টিউন হিসেবে সেট করে নেবেন, তাহলে আপনাকে একটা ছোট্ট মানে একটা উপায় আমি বলে দিতে পারি। সেটা আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভূত এফএম এই টিউনের কোডটা আপনাকে মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 9125। এবং আপনি জাস্ট একটা SMS পাঠানোর মাধ্যমে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন আপনার মোবাইলের মেসেজ, এখানে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে কোড নাম্বার 9125 এবং এই SMSটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে, ব্যাস এটা আপনার হয়ে যাবে। চলে যাচ্ছি ঘটনায়। আমাকে যে ঘটনাটি পাঠানো হয়েছে সেটা আমি করছি, ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই। এটা হলো গত বছর 2005-এর শীতের দিকের একটা ঘটনা। শুরুতেই বলে নিচ্ছি, আমি একটি কোম্পানির ছোট একটা পোস্টে কাজ করতাম, অফিসটি ফ্ল্যাট বাসায় হওয়ায় এবং অফিসে একটি এক্সট্রা রুম পড়ে থাকায় আমি আমার অফিস ওই এক্সট্রা রুমটিতে একাই থাকা শুরু করি, অবশ্য আমার বসের অনুমতি সাপেক্ষে। আমার প্রথম কিছুদিন ভালোই ছিল সব কিছু, বলে রাখা ভালো বাড়িটি নতুন এবং এতে গ্যাস সংযোগ না থাকায় এখানে আমরা ও দারোয়ান ছাড়া আর কেউ তখনও ভাড়া নেয়নি। আমি যে রুমটিতে ছিলাম সেই রুমের জানালার পাশে বড় দুটি আম গাছ ও কিছু পতিত জমি রয়েছে। আমি অফিসে ওঠার 2 সপ্তাহ পর থেকে শুরু হলো অস্বাভাবিক ঘটনা। মাঝে মাঝে দেখা যেত রাতের বেলা হঠাৎ কেউ একজন মেইন দরজার নব ঘুরিয়ে অফিসে ঢোকার চেষ্টা করছে, আমি সাথে সাথেই দরজা খুলে দেখতাম সেখানে কেউ নেই। এ ব্যাপারে আমি বাসার দারোয়ানের সাথে কথা বলে তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকেন এবং আমাকে জবাব দেন না, তিনি এমন কিছুই করেননি। ঘটনাটি প্রায় ঘটত এবং এর চেয়ে বেশি কিছু না হওয়ায় আমি এর সাথে অভ্যস্ত হয়ে যাই এবং ব্যাপারটা আমি কাউকে জানাই না। এখন আমি চলে যাচ্ছি আমার সেই অভিশপ্ত রাতের ঘটনায়। সেদিন ছিল শুক্রবার, ছুটি থাকায় সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে যাই এবং রাতের খাবার সেরে আর দেরি না করে সোজা আমি বিছানায় লেপে নিচে চলে যাই। এই ঘটনাকে আমরা আগে পড়েছিলাম, মানে আমরা পড়িনি, এবং ঘুমিয়ে পড়ি। হঠাৎ রাত 1:30টার দিকে আমার ঘুম ভেঙে যায় এবং অফিসের মাঝে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে আমি সাথে সাথে বিছানা থেকে কি ঘটেছে তা দেখতে যাই এবং দেখি আমি অফিসে যে কম্পিউটারটিতে বসে কাজ করছি সেই কম্পিউটার মনিটর মেঝেতে পড়ে চুরমার হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এটি পড়ে যায়নি, কেউ এটা একটা মানে এটা ওপর থেকে তুলে আছাড় দিয়ে ভেঙেছে, কারণ মনিটরটি আমার টেবিল থেকে 3-4 ফিট দূরে পড়ে আছে। আমি এতে কিছুটা ভয় পেয়ে যাই এবং ভাবি ঘরে মনে হয় চোর ঢুকেছে। আমি পর্দা ঝুলানোর জন্য ব্যবহৃত স্টিলের পাইপ নিয়ে পুরো অফিস সাবধানে খুঁজি কিন্তু চোরের কোনো চিহ্নও পেলাম না। তারপর আমি সেগুলো সেভাবে রেখে ঘুমোতে যাওয়ার সিদ্ধান্ত নিই এবং আমি ঘরে ঢুকতেই যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখি কেউ একজন এই মাত্র আমার ঘরে ঢুকে সবকিছু তছনছ করে দিয়ে গেছে এবং আমার বালিশ লেপ মেঝেতে ফেলে দিয়ে বিছানাটা এলোমেলো করে দিয়েছে। আমি এ দেখে সত্যি ভয় পেয়ে যাই এবং ভাবি এত কিছু হয়ে গেল এর মাঝে আমার ঘরে আর আমি কিছুই শুনতে পেলাম না। আমি সাথে সাথে ভাবি যে এখানে এই মুহূর্তে থাকাটা আমার পক্ষে মোটেও সম্ভব না, বরং আমি গিয়ে আমাদের দারোয়ানকে তুলে নিয়ে আসি। এই ভেবে আমি ঘুরতেই হঠাৎ কারেন্ট চলে যায় এবং আমার মেরুদণ্ড দিয়ে একটি তীব্র ভয়ের শীতল প্রবাহ বয়ে যায়। আমি অন্ধকারে আস্তে আস্তে অফিসের মেইন দরজা খুলতে থাকি কিন্তু কিছুতেই আমি সেখানে কোনো দরজা খুঁজে পেলাম না। আমি ভাবি ভয়ে মনে হয় আমি সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছি, এলোমেলো করে ফেলেছি এবং আমার ঘরে গিয়ে আমি মোবাইল ফোনটা এনে দারোয়ানকে কল দেব ভেবে আমার দরজার আমার ঘরের দিকে এগিয়ে যেতেই ঘটলো আর এক ভয়ানক ঘটনা। আমি আমার ঘরের দরজার কাছে পৌঁছাতেই দেখি আমার ঘর থেকে আমার মোবাইল ফোনের মৃদু আলো বের হয়ে আসছে। তার 2-3 সেকেন্ড পরেই আমার ফোনটা সেই ঘর থেকে কেউ দেয়ালে সজোরে ছুড়ে মারল এবং মুহূর্তেই সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার শব্দ আসতেই আমার দমটা মনে হয় আটকে গেল। আমার তখন ভীষণ চিৎকার করার ইচ্ছে হলেও আমি ভয়ে সেটা করতে পারিনি। এবার আমি আস্তে আস্তে হেঁটে এক কোণায় গিয়ে বসে পড়লাম আর ভাবলাম একবার সকাল হোক, এ বাসায় থাকা তো দূরের কথা, আমি চাকরি ছেড়ে চলে যাব। চারিদিকে তিন পতন নিরবতা, যেখানে আমার নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া কোনো শব্দ নেই। হঠাৎ আমি অফিসের মাঝে ভারী পায়ের ধুপ ধুপ আওয়াজ শুনতে পেলাম এবং বুঝলাম শব্দটি আমার দিকে এগিয়ে আসছে। আমি না চাইতেও আমার মুখ দিয়ে বেরিয়ে গেল কে কে ওখানে, এটি বলতেই পায়ের শব্দটি থেমে যায়। একদিকে ভয়, অন্যদিকে প্রচণ্ড ঠান্ডায় আমি প্রায় জমে গেছি। তখন 2-3 মিনিট পর আমার গালে কেউ কষে একটা চড় মারে এবং আমি চড় খেয়ে মেঝেতে লুটিয়ে পড়ি এবং অজ্ঞান হয়ে যাই। এতক্ষণ আমার সাথে যা ঘটেছে হয়তো হয়তোবা সেই ভূত বা জিনের জন্য তখনও যথেষ্ট ছিল না। আমি দ্বিতীয়বারের জন্য জায়গা পাই কিন্তু তখনও ছিল ঘর অন্ধকার। তখন ঠিক কয়টা বাজে আমি বলতে পারি না, জাগ্রত হওয়ার পর আমার সব মনে পড়ে যায় এবং তখনও আমি ঠিক ওইভাবেই শুয়ে থাকি এবং আজান শোনার অপেক্ষা করি। হঠাৎ আমি বুঝতে পারি যে আমার কানের কাছে এসে কেউ ফিসফিস করে কিছু একটা বলছে। আমি মোটেও বুঝতে পারছি না কিন্তু এটুকু বুঝতে পারছি যে সে যাই বলছে অনেক রেগে গিয়ে বলছে। আমার বুকের হৃৎপিণ্ডটা তখন ভয়ে লাফিয়ে বের হয়ে আসার উপক্রম হচ্ছিল। আমি চোখ বন্ধ করে শুনছিলাম আর ফিসফিস শব্দ শুনলাম। কিছুক্ষণ পর সেই শব্দ থেমে যেতেই আমি আস্তে আস্তে চোখ মেলে দেখতে পাই সেই অন্ধকারের মাঝে কারো দুটি অগ্নি বিস্ফারিত চোখ আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে ওর সাথে আমার হাজার বছরের শত্রুতা। আমি দেখলাম আস্তে আস্তে চোখ দুটি নিচে নেমে গেল কিন্তু পরক্ষণে আমি বুঝতে পারলাম সেই চোখগুলো নয়, আমি আস্তে আস্তে 7 ফিট ওপরে উঠে যাচ্ছি। আমি আর সহ্য করতে না পেরে ভীষণ জোরে চিৎকার দিয়ে ফেলি এবং সাথে সাথে মেঝেতে পড়ে গিয়ে আবার জ্ঞান হারাই। এরপর আমার যখন জ্ঞান ফিরল আমি তখন হাসপাতালের বিছানায় নিজেকে খুঁজে পেলাম। সেখানে অফিসের লোকজন আমার চাচাতো ভাইকে দেখতে পেলাম। তখন আমার গায়ে ভীষণ জ্বর, মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তখন আমি বুঝতে পারি আমার মাথায় ব্যান্ডেজ করা। আমি আমার ভাইকে আমার ব্যান্ডেজের ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় আমাকে নাকি সকালে দরজা খুলে দেখে আমি অফিসের বসার রুমে পড়ে আছি এবং আমার মাথা থেকে মেঝেতে রক্ত জমাট বেঁধেছিল। এছাড়া তারা নাকি একটি কম্পিউটার ও ভাঙা একটি মোবাইল পড়ে থাকা ভাঙা অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে। এটা শুনতেই আমার তখন সব মনে পড়ে যায় এবং আমি তাদের সবকিছু মানে কাঁদতে কাঁদতে খুলে বলি। এরপর আমি চাকরিটা ছেড়ে দিই এবং কিছুদিনের জন্য বাড়ি চলে যাই। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। এই ঘটনাটি আমরা পেয়েছি এবং আমরা সেটা পড়ে শুনলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং সেটা আমাদের অবশ্যই একজন অতিথির কাছে আমাদের আমরা আপনাদেরকে নিয়ে যাব, যিনি এসেছেন ঢাকার লালমাটিয়া থেকে, কায়ুস। আমরা তার কাছে শুনবো তার জীবনের এক্সপিরিয়েন্স এবং আমি যখন তার সাথে ফোনে যখন কথা হচ্ছিল, কায়েস আমাকে বলছিল যে তার ঘটনা অসংখ্য ঘটনা রয়েছে এবং সেই বাসাটাই ভীষণ হন্টেড। এবং সে আরও বললো যে একটু আগে আমাকে আরও একটা কথা বললো যে আমার তো অনেক ঘটনা বলতে বলতে মানে ফজর হয়ে যাবে, তারপরে শেষ হবে। তো শুনি আমরা প্রথম একে একে আমরা আসি কায়েসের কাছে শুনি। আপনি আগে কি করেন সেটা সবাই একটু প্লিজ বলবেন, তারপর আপনার কথা শুরু করুন।
হ্যালো রেশনাস, আমি আরিফুল হক কায়েস, এসেছি মোহাম্মদপুর লালমাটিয়া থেকে। আমি আসলে এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ারিং করতেছি বিএসসি ফাইনাল ইয়ারের শেষের দিকে। তো আসলে আমি লালমাটিয়াতে একজন স্থানীয় আদিবাসী এবং আমার বাবা দাদা এরা অনেক আগে থেকে লালমাটিয়াতে থাকে। তো লালমাটিয়া আমাদের রোড হচ্ছে পানি ট্যাঙ্কি রোডে। তো আসলে আমাদের বাসাটা অনেক আগে করা, তো আমার বাবার যখন বিয়ে হয় তখন আমার আম্মা এসে দেখছো সেই বাসায় ধান এরকম উঠায় রাখা হতো গোলায়। তো সেই ক্ষেত্রে আসলে বাসা থেকেই মানে সবাই অনেক কিছু বুঝতে পারতো, আর ঘটনার সূত্রপাত হয় অনেক আগে। সেটা বলতে গেলে আমার দাদি দিয়ে ঘটনাগুলো শুরু, সেটা আনুমানিক প্রায় 35-40 বছর আগে। আমার দাদি শ্রীপুরে তার মামা বাড়ি বেড়াতে গেলে সেখানে আসলে সে পজেস্ট হয়ে যায় সম্ভব। তো ঘটনাটা এইভাবে যায় যে পরবর্তীতে শোনা যায় যে আমার দাদি আর দাদা যখন যায় সেখানে, তো আমার দাদি আসলে সে প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট থাকার কারণে সে একটা বট গাছের নিচে দিয়ে যাওয়ার সময় আমার দাদা তাকে সেখানে রেখে কিছু একটা আনতে গেলে আমার দাদির হাতে সম্ভবত মিষ্টির একটা প্যাকেট ছিল। তো একটা বয়স্ক করে একটা মহিলা সে এসে দাদিকে জিজ্ঞেস করতো, সে আমাকে কি মিষ্টি দিবা তুমি? তো দাদি তাকে রিপ্লাই করলো যে আমি তোমাকে মিষ্টি দিব কেন, আমার প্যাকেট তো বাধা তুমি দেখতে পাচ্ছ, তোমাকে আমি মিষ্টি দিই কি করে? তো পরবর্তীতে সে বয়স্ক মহিলাটা তাকে বলতেছে যে তুমি আমাকে এই মিষ্টি দিবা না, না ঠিক আছে, এর ফলাফল তুমি সারা জীবন ভোগ করবা। তো এটা বলে আসলে সে চলে যায়। তো দাদি আসলে ব্যাপারটাকে সেভাবে নেয় না, সে ভাবে হয়তো রাস্তার কেউ একজন এসে তার কাছে সেভাবে আবদার করে। তো দাদা ফিরে আসলে তার সাথে যখন সে যাওয়া শুরু করে, তো আসলে তার সমস্যাটা তখন থেকে শুরু এবং আজ থেকে প্রায় 35-40 বছর আগে থেকেই তার জীবনের আসলে সেটা একটা বড় অনেক ভুল সিদ্ধান্ত ছিল যে সিদ্ধান্তটা সে আসলে নেয় তখন তাকে মিষ্টি না দেওয়ার কারণে। আসলে সে কোনো স্বাভাবিক মানুষ ছিল না, সেটা সে পরবর্তীতে বুঝতে পারে। আমার দাদি তখন অ্যাফেক্টেড হয়ে যায়, সে পজেস্ট হয়ে যায় এবং সে ধীরে ধীরে তার আচার আচরণ, তার কাজকর্ম এবং তাকে যখন সে সেখানে পজেস্ট হয়ে যায় এবং তার আচার ব্যবহার যখন হঠাৎ করে পরিবর্তন হওয়া শুরু করে, তখন আসলে আমরা সবাই বুঝতে পারি যে সি ইজ নট নর্মাল ইন দ্য সেন্স অফ নাও। পরবর্তীতে আমার দাদি এরকম তার বিভিন্ন সিমটম দেখা দেয়, যেমন তার অজানা একটা পেট ব্যথা থেকে শুরু হয়, যে পেট ব্যথাটার আসলে কোনো রিজন কেউ পায় নাই এবং তার জন্য অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক ওষুধ, আমার দাদা ওষুধ কিনতে কিনতে আমার বাবার এরকম বলে যে আসলে ওষুধের পেছনে নাকি কয়েকটা বাড়ি বিক্রি করতে হয়েছে। তো আসলে ডাক্তাররা টোটালি ফেল করছে তাকে সেই রোগটা তার প্রবলেমটা আইডেন্টিফাই করতে। তো যাই হোক, তার এইভাবে এরকম পেট ব্যথা হইতো, পেট ব্যথা হলে সে একদিন দুদিন এরকম উপর হয়ে পড়ে থাকতো, তার মাথাটা মানে সেজদা দিলে যেভাবে থাকে না মানুষ সেভাবে পড়ে থাকতো এবং প্রচণ্ড তার পেট ব্যথা থাকতো। অলওয়েজ শি অ্যাপিয়ার্স দ্যাট শি ইজ রিয়েলি ভেরি সিক, বাট সে সবসময় মানে খুব চুপচাপ থাকতো। তাকে কেউ যদি জিজ্ঞেস করতো আমার আম্মা বা চাষিরা যে আম্মা আপনার কী হয়েছে, কেমন অবস্থা, সে কোনো রেসপন্ড করতো না, বাট এরকম উপর হয়ে পড়ে থাকতো। দেখা যেত এরকম একদিন দুদিন পড়ে থাকার পরে হঠাৎ করে একদিন সন্ধ্যায়, বেশিরভাগ মাগরিবের ওয়াক্তগুলো এটা দেখা যেত, আমি দেখতাম হঠাৎ করে সে উঠে প্রচণ্ডভাবে হাসি শুরু করছে, তার চুলমুলগুলো এলোমেলো, শরীর থেকে কাপড় খুলে পড়ে যাচ্ছে, তাকে কেউ কন্ট্রোল করতে পারতেছে না। সে হাসতেছে, হেসে হাসতেছে, আবার মুহূর্তে কান্নাকাটি শুরু করতেছে, আবার হাসতেছে, আবার কান্নাকাটি এবং খুব নোংরা নোংরা কথা বলতো সে, আসলে যেটা মানে বলা সম্ভব না এখন। তো এটাতে আসলে আমার বড় ভাই একজন কোরআনের হাফেজ, সে লালমাটিয়া মিনার মসজিদ থেকে হেফজ পড়ে বের হয়। তো কাছাকাছি থাকায় আমরা সমস্যা হলে তাকে ডাক দিতাম, ভাইকে ডাক দিতাম, আমার আম্মাও নামাজ কালাম পরে কোরআন শিখ পড়ে। তো পরবর্তীতে দেখা যেত যে এরকম ভাইয়া এসে শুকনো মরিচ পোড়াইতো বা অন্য কিছু দিলে তার উপর রাগ করতো। তো আমার দাদি আসলে শিলুক সো হরিফিক, তার দৃষ্টিটা ছিল খুব ভয়াবহ, তার চোখ দুটো উপরের দিকে উঠে রাখতো এবং রক্তাক্ত লাল হয়ে থাকতো, এবং সে মানে দেখে মনে হতো তাকে কেউ মানে ইনস্ট্রাকশন দিচ্ছে, সে কাউকে ফলো করতেছে এবং সে সম্ভবত কারো কথা শুনতেছে, এমন একটা মনে হতো তার অ্যাপিয়ারেন্সটা। সে চোখ দুটো ঠিক উপরে উঠে রাখতো এবং কোনা কোনি তাকায় থাকতো এবং চুলগুলো তার সামনের দিকে পড়ে থাকতো। এটা যে কত ভয়াবহ, আসলে কাছাকাছি না দেখলে একটা মানুষ উপভোক্তি করতে পারবে না। তো পরবর্তীতে এভাবে দাদিকে যতটুকু পারা সম্ভব রেস্কিউ করা হইতো তার সেই সমস্যা থেকে। তখন তাকে দোয়া সুরা টোরা ইয়াসিন সুরা আয়াতুল কুরসি করে ফু দিলে সে আস্তে 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 স্বাভাবিক হয়ে যেত, এবং সেই সময় হয়তো দেখা যেত তার দাঁতে দাঁত লেগে যেত, মুখ দিয়ে ফেনা উঠতো এবং এরকম তার উপশম হতো। এভাবেই দীর্ঘদিন চলতে 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 আমাদের বাড়িটা আসলে পুরোটাই হন্টেড। আমরা অনেক প্রবলেম ফেস করছি, আমি নিজে পার্সোনালি অনেক প্রবলেম ফেস করছি, আমার বাসায় যারা ছিল তারা সবাই অনেক ধরনের প্রবলেম ফেস করছে। বেসিক্যালি আমার ফ্যামিলিটা একটু ইসলামিক মাইন্ডেড ছিল, আমার মা নামাজ পড়ে, আমি নামাজ পড়তাম, নামাজ পড়ি, তো বাবার ইসলামিক মাইন্ডের, আমাদের ঘরে টিভি ছিল না সে সময়, এছাড়া অন্যান্য সবার ঘরে টিভি ছিল। তো আমার যেটা মনে হয় বা আমার ফ্যামিলি যেটা ফিল করতো যে আসলে এই ব্যাপারগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো আমরাই বেশি খেয়াল করতাম, এবং আমার মা এবং আমি এরা আমরা একটু বেশি বুঝতাম, এবং আমাদের সাথে সম্ভবত কেউ জিনিসগুলো একটু বেশি ধরনের মানে ব্যাপারটা শো করতো, অন্যান্য কেউ হয়তো এইভাবে বুঝতো না, রিয়েলাইজ করতে পারতো না। আমার আম্মা তাহাজ্জুদ নামাজ পড়ে উঠলে অনেক কিছু ফিল করতেন, অনেক কিছু দেখতেন, আমি নিজেও ফিল করছি দেখছি। তো আমার দাদির একটা ভয়াবহ ঘটনা হচ্ছে এরকম, আমার আম্মা একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে দেখে যে এরকম উঠানের ভিতরে আমার দাদি একটা কোনায় দাঁড়ায় আসে এবং তার চুলগুলো ছাড়া সামনের দিকে পড়া, এবং সে হাত দুটো উপরের দিকে উঠে চাল কুলায় নিয়ে ধরে ধরে চাল বাছতেছে, এবং তার রুমের ভিতরে প্রায় 60 কেজির মতো একটা কন্টেইনার যেটা ক্যারি করতে পারে চাল, সেটা প্রায় 60 কেজির মতো চাল সে বেছে রেখে দিছে। So that's really quite impossible for a man or woman to do some like this way. এভাবে আসলে করা একটা অসম্ভব ব্যাপার, এত কিছু চাল একরাতে বাছা করার পক্ষে সম্ভব না। আম্মা আসলে ভয় পায় নাই, তো ব্যাপারটা দেখে সে সকালে সবাইকে জানায়। এরকম আরও একদিন আম্মা তাহাজ্জুদ নামাজ পড়তে উঠে দেখে যে আমার দাদি এরকম ঘরের তার আলমারিগুলোর যত কাপড় চোপড় আছে সবগুলো বের করে ধুয়ে টুয়ে সব উঠানে লেড়ে রাখছে। আমাদের বাসাটা একটু পরিচয় দেওয়া উচিত, আমার বাসাটা ছিল একতলা এবং চারপাশে ছিল রুম, মাঝে দিয়ে উঠান, এবং বাসার ঠিক কোনায় হচ্ছে একটা কাঁঠাল গাছ, তার পাশাপাশি একটা আম গাছ, এবং বাসার একদম ঠিক উল্টা পাশের কর্নারে চারটা নারিকেল গাছ। তো আমার বাবার লাইফে একটা ঘটনা হচ্ছে এরকম, অনেকেই অনেক কিছু দেখছে, তার ভিতরে আমার বাবা একদিন এরকম দেখছে অনেক দিন আগে। বাবা এরকম রাত্রেবেলা উঠে টয়লেটে যাবে, টয়লেটের থেকে ফিরে যখন রুমে ঢুকবে তখন দেখে হঠাৎ করে তার চোখ আম গাছে যায়। আম গাছে চোখ যাওয়ার পর সে খেয়াল করে দেখে একটা বিশাল আকৃতির একটা পা আম গাছের একটা ডালের উপর রাখা, এবং আরেকটা পা সে ঠিক সেই বরাবর চোখটা নিয়ে যায়, দেখে আরেকটা পা বাড়ির ঠিক আরেকটা কোনায় নারিকেল গাছের উপর রাখা। সো দ্যাট ওয়াজ সো হরিফিক। সে প্রথমে ঘুমন্ত অবস্থায় ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে না এটা কি, ভালোভাবে তাকায় দেখে যে দুইটা পা মেলে কেউ একজন এরকম দাঁড়ায় রয়েছে। আসলে আমার বাবা জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, আমার বাবাও প্রচণ্ড সাহসী, তো সে এটা দেখে আর কি বাসায় ফিরে আসছে, তারপর সকালে সে সবাইকে জানায়। এভাবে
দাদির তো আরো ঘটনা আছে,
হ্যাঁ হ্যাঁ দাদির গুলো আমি বলতেছি। তো দাদির গুলো এরকম, তারপরে পরবর্তীতে আমার আম্মা দেখে যে দাদি এরকম এরকম যেটা বলতেছিলাম উঠানে বেড়ে দেখে যে দাদি সব কাপড় চুপড় ধুয়ে দুইটা আলমারির হিউজ কাপড় চুপড় সমস্ত এবং কম্বল সহ, আপনি শুনে অবাক হয়ে যাবেন, এক রাতে সে কম্বল সহ পুরো উঠান জুড়ে সমস্ত কাপড় ধুয়ে লেড়ে রেখে দিয়েছে। সো এটা তো কখনো কোনো স্বাভাবিক ঘটনা না, এটা আসলে দেখে দেখার পরে আমার আম্মা বুঝতে পারে। আমরা বাসার সবাই খুব এগুলো খুব ফেস করি। একদিন দাদি এমন একটা কাজ করলো, আমি আসলে তখন একটু ছোট ছিলাম, আমি তো ভয়ে পুরো দৌড় বাসা ছেড়ে, এরকম সে হঠাৎ করে তার আবার এরকম ভর করলো, খরার পরে সে সন্ধ্যা থেকে খুব উইয়ার্ড বিহেভ করতেছে, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে সাদা সাদা, দাঁতে দাঁত লেগে গেছে। আম্মা তো সবসময় আগে এরকম করলে কাছে যায়, মার খাক ইয়া খাক কাছে যায়, যাওয়ার পরে সে এরকম আম্মা দোয়া টোয়া পড়তেছে। তো হঠাৎ করে সে করলো কি, দাদি লাফ মেরে খাট থেকে উঠে নিচে নেমে সবার সামনে সে পুরো খাটটা, যেটা অত্যন্ত হ্যাভি ওয়েট, আমার দাদার আমলে বানানো কাঠের খাট, অনেক বড় লার্জ সাইজ এবং খুবই ভারী, দ্যাটস কোয়াইট ইম্পসিবল টু থিঙ্ক, দেখ সে দুই হাত দিয়ে পুরো খাটটা উঁচা করে ফেলছে। সে একটা বয়স্ক মহিলা, একটা শুকনা ছোটখাটো মাঝারি সাইজের মানুষ, সে এটা কীভাবে করলো? এই সিনটা যখন দেখলাম আমি, মানে আই ওয়াজ রিয়েলি বিং ভেরি স্কেয়ার্ড, আমি তখন সাথে সাথে দিলাম দৌড় বাসা থেকে, দৌড় দিয়ে আমি বাইরে চেয়ে ঘুরছি, আমি প্রচণ্ড ভয় কাঁপতে ছিলাম। আমি আর তখন বাসায় ফিরে নিই, অনেকক্ষণ পর বাসায় ফেরার পরে জানলাম যেরকম আমার বড় ভাইয়াকে আনা হয়েছে, বড় ভাইয়া দোয়াটা পরে টোরে দিয়ে, তখন নাকি পরিবেশ খুব খারাপ ছিল, এবং সবাই ফিল করছে যে এখানে কিছু একটা এক্সিস্টিং করছে, এবং তার অ্যাপিয়ারেন্স দেখে সেটার উপস্থিতিটা সবাই বুঝতে পারছে। এইভাবেই দাদির সমস্যা দীর্ঘদিন চলতে থাকে। আমরা দাদিকে নিয়ে অনেক টেনশন ফিল করি। কিছুদিন পর পর এরকম সমস্যা হয়, আমার ছোট কাছে যে সেও খুব ভয় পেত, আমার ছোট বোনরার ভয় পেত, খুব ভয় পেত। তো আসলে একটা মজার বিষয় হচ্ছে গিয়ে, মজার এবং ভয় দুটো মিলিয়ে বলা যায়, আমার দাদির সাথে যে জিনিসটা আসে, আমার দাদিকে যখন এটা আক্রমণ করে তখন আমার দাদি মুখ দিয়ে বলে যে আমি যখন শেষ হয়ে যাব তখন এই জিনিসটা ভর করব আমি তোমার মেজুমের উপর, যে তোমার পেটে তখন ছিল। এবং সে সেটা বলে যায় যে আমার মা দাদি মারা যাওয়ার পরে সে আমার মেজু ফুকের উপর ভর করবে। কিন্তু মজার বিষয়, দাদির ঘটনাগুলো এরকম যখন চলতে থাকে তখন শেষ পর্যায়ে দেখা যায় যে আমরা যখন এইরকম বাড়িটা ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেছি, আমাদের চাচারা বড় ভাই মিলে সবাই ডিসিশন নিতে বাড়ি ডেভেলপ করবে, তো সেই সময় আস্তে আস্তে বাড়ি ডেভেলপ করার জন্য বাড়ি যখন আমরা দিয়ে দিই, এর পরবর্তীতে দেখা যায় আমার দাদি যখন হজ করতে যায়, হজ করে এসে যখন সে প্রচুর নামাজ কালাম পড়ে, তো না নাও সি ইজ ওকে, এখন সে মোটামুটি সুস্থ। কিন্তু সে বাড়ি কেন্দ্রিক আরো কিছু ঘটনা আছে, যেমন
আবারও তার কাছে ফিরে আসবো। আপাতত আমরা আবারও চলে যাই, আরো একজন আমাদের অতিথি আছেন তার কাছে, এবং এর মাঝখানে আপনারা অবশ্যই আমাদের এসএমএস পাঠাতে ভুলবেন না। যারা আমাদের এসএমএস পাঠাতে চান তাদেরকে বলে দিন নিয়মটা, মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করে ঘটনা পাঠাতে চান তারা আমাদের চাইলে এই ঘটনা পাঠাতে পারেন ইমেলের মাধ্যমে, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি, আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, হুইচ ইজ bhootfm@radiofurti.fm, এই অ্যাড্রেসে। এবং অবশ্যই শুধুমাত্র নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কেউ প্লিজ রিকোয়েস্ট করবেন না আপনাকে ফোন দিয়ে ইনভাইট করার জন্য, মানে সেটা আমাদের জন্য একটু ইম্পসিবল। আর সেই সাথে অবশ্যই অবশ্যই আপনার মনে রাখতে হবে যে আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন, অনেকে জানতে চান যে কীভাবে পাঠাবেন, আপনি এটা একটা মানে এমএস ওয়ার্ড ফাইলে লিখতে পারেন, ইংলিশ অ্যালফাবেট দিয়েও বাংলা লিখতে পারেন, বা বাংলা ফন্ট ইউজ করে আপনি লিখতে পারেন ঘটনাটি, এবং আপনি এমনিতে নর্মালি যেভাবে মেল লেখেন সেভাবেও লিখতে পারেন, মানে ইটস আপ টু ইউ আপনি কীভাবে পাঠাবেন যেটা আপনি কমফোর্টেবল। আর আপনি যদি আমাকে অডিও ক্লিপ পাঠাচ্ছেন, ডেফিনেটলি আপনাকে সেটা বাংলায় সেটা আপনাকে পাঠাতে হবে এবং আমাদের কাছে পাঠিয়ে দিন, আমাদের ঠিক একইভাবে একই অ্যাড্রেসে। এবং এখন তো অডিও পাঠানো খুবই ইজি হয়ে গেছে, মোবাইলে রেকর্ড করে তারপরে সেটা আপ করে দিলেই হয়। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে আমাদের, সেই বিজ্ঞাপন বিরতি পরে আমরা আবারও ফিরে আসছি। সো আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:24, আমি রাস্তেলাচির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আরও একবার স্বাগত আছে আপনাদেরকে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেলে। আর আমরা বলেছিলাম ব্রেকে যাওয়ার আগে যে আমরা আরও একজন আমাদের গেস্ট আছেন যার কাছে আমরা ঘটনা শুনবো, এবং আমি শুরুতে জানতে চাবো আপনার নাম, পরিচয়, কোথা থেকে এসেছেন, আপনি সবাইকে বলতেন।
হ্যাঁ, ধন্যবাদ শ্রোতাবৃন্দ যারা এত রাত জেগে আমাদের শুনছেন। আমি রাসেল ভাইয়ের সঙ্গে আছি, মোহাম্মদ মুস্তাফিজুল ইসলাম রঞ্জু, আমি একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রসায়ন বিভাগের। আর আজকে যে গল্পটি আমি বলবো সেটা আমার শোনা গল্প, এবং সেটা আমার গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা থানার অষ্টম শ্রেণীর নুননগর গ্রামের যে ঘটনাটা, ঘটনা হচ্ছে এরকম যে হযরত আলী নামে একজন ভদ্রলোক, তিনি এখনও বেঁচে আছেন, এবং উনি তখন যখন ঘটনাটা ঘটে তখন 30 বছরের যুবক। সে তখন যে ঘটনার সময় তখন নতুন বিয়ে করে, বিয়ে করার পরে বিয়েটা করে আমাদের পাশের থানায় আর কি, যখন থেকে বিয়ে করে, বিয়ের পরে সে আমাদের এলাকায় একটি হাট আছে, হাটের নাম মির্জাপুর হাট, মির্জাপুর হাটে গিয়েছেন। ওই দিন দিনটি ছিল বৃহস্পতিবার, হাটটা 2 দিনে বসত সপ্তাহে, সেটা রবিবার এবং বৃহস্পতিবার। বৃহস্পতিবারে হাটে গিয়ে সে হাট থেকে ফেরার পথে, সাধারণত গ্রাম অঞ্চলে হাট থেকে ফেরার পথে সেটা সন্ধ্যা হয়ে যায় বা বেলা ডুবো ডুবো ভাব, তো এই সময় সে আসতেছিলেন নদীর ধার দিয়ে, আসার পর ওইখানে একটা শ্মশান ছিল, শ্মশানটির নাম হচ্ছে নুননগর শ্মশান। সেই শ্মশানের ওখানেই একটি ঘটনা ঘটে, আর সেই ঘটনাটাই আমি আপনাদেরকে বলবো প্রিয় দর্শক। সেটা হচ্ছে যে উনি যখন আসছিলেন শ্মশানের ওখানে, তখন ঠিক পশ্চিম আকাশে সূর্যটা গিয়েছে এবং আলোটা, সূর্যটা লাল হয়ে গেছে এবং আলোটা হালকা হালকা আলো পড়ছে শ্মশানের উপরে, এবং শ্মশানে তিনি দেখতে পান যে একটা পিতলের চকচকা একটা বাটির মতো, যেটাতে নাকি সিঁদুর দেওয়া হয়, ওটা চকচক করছে। তখন ভদ্রলোক ওটা দেখার পরে ভাবছেন যে না জানি কোনো মহামূল্যবান জিনিস, তারপরে কাছে গেছেন এবং যাওয়ার পরে উনি নখ দিয়ে ওটা মাটিটা সরিয়ে পুরো জিনিসটা হাতে করে নিয়ে বাসায় আসছেন। এবং আমি আগেই বলেছি যে ভদ্রলোকের ঘরে কিন্তু নতুন বউ ছিল, আর ওটা এনেই আর একটু বলি যে ওই দিন কিন্তু সে মির্জাপুর হাট থেকে ইলিশ মাছ ছিলেন, ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলেন এবং ইলিশ মাছ নিয়ে সহ ওই বাটিটাও তার বাসায় নিয়ে আসছেন। নিয়ে আসার পরে তার ওয়াইফকে ওটা দিয়েছেন এবং ওটা সে রাখছিলেন তার ঘরের চালার পাশে একটি ঝোলানো, যে একটা কাঠের ঝোলানো একটা দিয়েছিল ওটার উপরে রেখেছিলেন, এবং তার ওয়াইফকে ইলিশ মাছটা দিয়ে দেন এবং দিয়ে বলেন রান্না করার কথা। যাই হোক, তার ওয়াইফ যথারীতি অন্যান্য দিনের মতো নতুন বউ, সে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে রাত্রে তারা ওদিকে ঘুমানোর উদ্দেশ্যে রুমে যায় এবং দরজা আটকে দেয়। যাওয়ার পরে ওই দিন রাত্রে তাদের যে ঘটনা ঘটে বলতে গেলে আসলে একটু ভয় লাগে, তারপরে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে তারা বুঝতে পারে যে সামবডি তাদেরকে কেউ ডিস্টার্ব করছে বা তাদের ঘরের চালের উপরে এক ধরনের শব্দ হচ্ছে এবং পাশে বাঁশঝাড় থেকে বাঁশঝাড় গুলো নুয়ে তাদের ঘরের চালের উপর পড়ছে। যাই হোক, প্রথমে তারা ততটা ভাবছে যে হয়তো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, এই জন্য খুব একটা তারা এই বিষয় নিয়ে চিন্তা করেনি। কিন্তু তারপরে তার ওয়াইফকে নিয়ে সে বাইরে বের হয়ে আসছে, যেহেতু গ্রাম তখন ওই গ্রামে বিদ্যুৎ ছিল না, বের হয়ে আসছে। আসার পরে দেখে যে আসলে চারিপাশে কেউ কোনো কিছু নাই, বাঁশঝাড়ের মতো বাঁশঝাড় আছে, তাদের মতো তারা আছে, কোনো সমস্যা নেই। যাই হোক, তারপরে যথারীতি তারা আবার ওখানে চলে যায়। এইভাবে প্রথম রাত্রে তাদের কাটানোর পরে দ্বিতীয় রাতে ঘটনা, সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটে, ওই দিন সারাদিন সে ঘটনা কাউকে বলেনি, কারণ সে যেহেতু একটা শ্মশান থেকে কোনো কিছু নিয়ে আসছে, সে ভাবছে যে এটা না জানি কোনো মহামূল্যবান জিনিস, সে কারোর সঙ্গে এটা শেয়ার করতে চায়নি। যাই হোক, দ্বিতীয় রাত যখন আসে সন্ধ্যার দিকে যথারীতি তারা আবার ওইরকম হতে যায়, ঘুমাতে গিয়েই তাদের সেই ইয়েটা হয়। সেদিন সম্ভবত আর একটা একটু বলি যে নিশি রাত যেটাকে বলে আর কি, সম্ভবত সেটা ভরা একটা নিশি রাত ছিল আর কি। সেই রাতে প্রচণ্ড অন্ধকার, এবং গ্রামে তো আপনারা হয়তো জেনে থাকবেন যে গ্রামে সাধারণত 9টা 10টার দিকে একটা ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে পড়ে। এটা ঘটার পরে ভদ্রলোক ঘুমিয়ে পড়েছেন এবং রাত 10টা সাড়ে 10টার দিকে আনুমানিক আর কি ঘটনাটা ঘটতে থাকে। সেটাতে টিনের চালার উপরে আদলা ইটের মতো বৃষ্টি যেমন পড়ে ঠিক ওই রকম ইট পড়তেছে এবং পুরো টিনগুলো মনে হচ্ছে যে ছিদ্র হয়ে তাদের গায়ের উপরে পড়বে, এরকম একটা মনে হচ্ছে। এবং চারিদিকের বাঁশঝাড় সেগুলো এসে পড়ে যাচ্ছে টিনের চালের উপরে, এবং দরজাটা মনে হচ্ছে কে মানে সাম্বডি ইজ হিটিং টু দা ডোর, এবং দরজা ভেঙে যাচ্ছে এরকম হচ্ছে। যাই হোক, তখন ভদ্রলোক আর নিজেকে স্থির স্থির রাখতে না পেরে সে তার ওয়াইফ সহ চিৎকার চিৎকার শুরু করছে। এবং আমি আরেকটু বলি যে ওই বাড়িটা ঠিক আমার বাড়ির পাশে, তখন স্বভাবতই গ্রামে তো আপনারা জানেন যে কোনো বাসায় বিপদ বা কোনো সমস্যা হলে গ্রামের লোকজন খুব তাড়াতাড়ি এগিয়ে আসে। তখন আমাদের বাড়ি থেকে আমার বাবা, আমার বড় চাচা, আমার ছোট ছোট এবং আরো প্রতিবেশী যারা আছে সবাই উঠে আসেন। কি হয়েছে কি হয়েছে হযরত আলী তোমার বাসাতে, বলে এই ঘটনা সে তার ঘটনা বলতে লাগে। কিন্তু আসলে কেউ এটা বিশ্বাস করতেছেন না, বলে না আমি গত রাতে এই ধরনের সমস্যা ফেস করেছি, আসলে আমি বলতে চাইনি যে কাউকে আগে বলবো না আগে দেখি, কিন্তু আজকের এই ঘটনাটাই অবস্থা। তো গ্রামের লোকজন কেউ বিশ্বাস করেনি ঘটনাটা, প্রথম বিশ্বাস না করার পরে বলছে ঠিক আছে সমস্যা নাই, তোমরা একে দোয়া দরুদ করে শুয়ে পড়ো। যাই হোক, ভদ্রলোক আবার দোয়া দরুদ করে সে শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পর এদিকে লোকজন আবার যার যার মতো শেষে চলে আসছে। তখন রাত 2টা কি 2:30 বাজে, এই সময় ঘটতেছে মজার কাহিনী, আবার আগের মতো একই ঘটনা এবং একটা আওয়াজ হচ্ছিল। সে আওয়াজটা আসলে কি যে ভয়ঙ্কর ছিল আর কি যে কিরকম ছিল, আসলে আমরা তো ভদ্রলোক আমাদেরকে বলছে, তিনি তো কিভাবে শুনেছেন সেটা আমাদের বলতে নেই, শুধু বলেছেন যে প্রচণ্ড ভয়ঙ্কর কিছু আওয়াজ সে শুনতে পাচ্ছেন, এবং ওই ধরনের যে বাঁশঝাড়গুলো তার ঘরের চালের উপর বাড়ি দিচ্ছে, তার দরজাটা ভেঙে ফেলার রকম হচ্ছে। এবং সবচেয়ে বড় যে ব্যাপার হচ্ছে এইবারে যে ঘটনা ঘটছে, ইটগুলো যে টিনের চালের উপর পড়ছে এবং দরজায় যে লাথি দিয়েছে, দরজার যে একটা আমরা ওটাকে বলি যে সিরকি আর কি, যেটা খিল থাকে ওটা ভেঙে গেছে। এবং তখনই সে দৌড়াদৌড়ি করে চারদিকে আবার বের হয়েছে, তার ওয়াইফ সহ বের হয়েছে, লোকজনকে দেখে বলছে দেখো আমাদেরকে তো প্রথমে তোমরা বিশ্বাস করনি, এবার তোমরা দেখো আমার ঘরের দরজা ভাঙা, টিনের চালগুলো দেখো, টিন চালগুলো যেমন ইট দিয়ে ঢেল দেওয়ার পর ঢেউগুলো মিশে যায় বা যেটাকে ভসকায় দেয় আর কি, যেটা ওই রকম একটা অবস্থা। এবং বাঁশ, কিছু কিছু বাঁশ ভেঙে মানে প্রচন্ড যে ঝড় হইলে যেমন বাঁশটা ভেঙে দেয় ওরকম বাঁশের ঝাড়ে দেয় ভেঙে দেয়। তখন লোকজন এই জিনিসগুলো আসলে রিয়েলাইজ করতে পারলো যে না আসলে সামথিং ইজ রং, কোনো কিছু একটা হয়েছে। তখন যাই হোক, গ্রামে তো তখন বিদ্যুৎ ছিল না, তাই হ্যাজাগের প্রচলন ছিল। তখন হ্যাজাগ জ্বালিয়ে চারদিকে লোকজন সবাই বসে আছে যে দেখি তোমার বাসায় আসলে কি হয়েছে, ডাকাতি পড়লো, কি ঘটনা ঘটলো। যাই হোক, তারপর চারদিকে যখন ছিল ওই সময় আমার বাবা নিজেও ছিলেন এবং আমার বড় চাচাও ছিলেন, তারা তাদের মুখ থেকে অ্যাকচুয়ালি আমার গল্পটা শোনা, এবং যে ভদ্রলোকের ঘটনা করছে তার কাছ থেকে, তিনিও এখনো জীবিত আছেন, তার ওয়াইফ সহ তারা চারদিকে আছে এবং মাঝখানে হযরত আলী এবং তার ওয়াইফ আছে নতুন বউ যেটা আছে এই ঘটনার কাছে। কিন্তু ওই সময় যখন লোকজন আছে এবং আলো আছে কোনো ঘটনা ঘটতেছে না। দেখ এইভাবে রাতটা তাদের পের মানে শেষ করে এবং ভোরে হয়, ভোর হওয়ার পরে এই ঘটনায় চারদিকে জানাজানি হয়ে যায়। এবং তখন মজার যে ব্যাপারটা হচ্ছে যে হযরত আলীর যে নানি শাশুড়ি ছিলেন, অর্থাৎ হযরত আলীর ওয়াইফের নানি, সে ছিলেন আবার ওই এলাকায় একটু জানাশোনা একজন মহিলা, এবং সে আর কি যাই অনেক জানাশোনা মানে কোরআন শরীফ সম্বন্ধে তার হয়তো ভালো নলেজ ছিল। এই জিনিসটা তাকে জানানো হলো, জানানোর পরে ভদ্রমহিলা যেহেতু নতুন তার নাতনিকে বিয়ে দিয়েছেন তাই আর মানে সময় দেরি বিলম্ব না করে সে খুব তাড়াতাড়ি তার নাতিন জামাই বাড়িতে আসলেন এবং এসে হযরত আলীকে জিজ্ঞেস করলেন যে আসলে ভাইয়া তোমার কি হয়েছে, তুমি ঘটনাটা খুলে বলো। তো হযরত আলী প্রথমে সিঁদুরের ব্যাপারটা মানে সিঁদুরের কৌটার ব্যাপারটা আসলে শেয়ার করতে চাচ্ছিলেন না, তিনি ভাবতেছেন যে এটাই মনে হয় মহামূল্যবান কোনো জিনিস, এই মহামূল্যবান জিনিস নেওয়ার জন্যই হয়তো তার কাছ থেকে যাবে। যাই হোক, তারপরে তখন যাকে বলা হলো যে না তুমি যদি ঘটনা না বলো তাহলে কিন্তু তোমার এই ঘটনা পুনরাবৃত্তি ঘটতে থাকবে এবং এই ঘটনা আমরা তোমাকে উদ্ধার করতে পারবো না। যাই হোক, তখন হযরত আলী তার নানি শাশুড়িকে শুধু ঘটনাটা বললো, তার নানি শাশুড়ি তার ঘটনার পর বললো কোটাটা কোথায় আছে, বললো যে ওখানে আছে। নানি শাশুড়ি সে কোটাটা টাচ করার সাহস করলো না, বললো না আমি ওটা টাচ করতে পারবো না। যাই হোক, তারপরে লোকজনকে নিয়ে সবাইকে নিয়ে বললো যে আমার চাচা এবং আমার বাবা ছিল তাদেরকে ডাকা হলো এবং গ্রামে আরো লোকজনকে ডাকা হলো, তাদেরকে বলা হলো এখন কি করা যায়। তখন ওই ভদ্রমহিলা বললো ঠিক আছে তোমাদেরকে চারদিকে বসতে হবে এবং যে আসর হয়েছিল সেটা আমি হাজির করব এবং তাদের কাছ থেকে আমি আমার সমাধানটা নিব। যাই হোক, সমাধান করার জন্য ঠিক সন্ধ্যার দিকে সবাইকে সবাই আসলেন, সবাই চারদিকে বসেন, সবাইকে বলা হলো যে এই বাসার একটা আসলে ভদ্রমহিলা একটা লাঠি দিয়ে চারদিকটা ডাক দিলেন এবং পুরো বাসার ভিতরে কাউকে ঢুকতে দিবে না, বাসার বাইরের চারদিক দিয়ে আমাদের লোকজন সবাই ওয়েট করতেছিল এবং আলো ছিল, আর হযরত আলী, হযরত আলীর ওয়াইফ এবং হযরত আলীর যে নানি শাশুড়ি তারা ওই বাসার মধ্যে ছিলেন। যখন ওই বাসার মধ্যে থেকে যাই হোক, তখন উনি হাজির করলেন এবং হাজির করার সময় যে ভয়ানক অবস্থাটা ছিল সেটা হচ্ছিল কেমন, যে ওই বাঁশের ঝাড়ের উপরে যখন মনে হচ্ছে যে যেমন বড় বড় কোনো পাখি বা বড় কোনো কিছু যেমন বানর যেমন ঝরে গাছের ঝালে ঝুললে যে এক ঝাল থেকে আরেক ডালে গেলে একটা শব্দ হয়, ওরকম মনে হচ্ছে কেউ এসে সম্ভবত ওই বাঁশে বসছে, ঘরের চালের উপরে ধমধম শব্দ হচ্ছে কেউ এসে বসছে, চারদিক দিয়ে আবার বাতাস যে একটা বয়ে ঝাড়ো হওয়ার মতো বাতাস ওরকম বাতাস বলছে, লোকজন সবাই রিয়েলাইজ করতে পারছে যে সামথিং ইজ হ্যাপেনিং। যাই হোক, তারপরে ঘটতেছিল তখন হযরত নানি শাশুড়ি তাদেরকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে তোমার আসলে বলো তো, তুমি কেন বল। তখন নাকা নাকা কণ্ঠে নাকি হযরত আলীর নানি শাশুড়িকে বলা হয়েছে যে আমাদের শ্মশান থেকে যে জিনিসটা নিয়ে আসা হয়েছে সেটা কেন নিয়ে আসা হয়েছে এবং সেটা যথাস্থানে না পৌঁছানো পর্যন্ত আমরা তোমাদেরকে শান্তিতে ঘুমাইতে দিব না এবং তোমাদের কাউকে শান্তিতে বাঁচতে দেবো না। তখন হযরত আলী নানি শাশুড়ি বলছেন ঠিক আছে আমরা বুঝতে পেরেছি, তোমাদেরকে তোমাদের চাহিদা মোতাবেক যা করার দরকার আমরা করে দেবো। যাই হোক, তারপরে তাদেরকে দোয়া দরুদ পড়ার পর ওই জিনিস চলে গেছে এবং পরের দিন হযরত আলীকে, হযরত নানি শাশুড়িকে শর্ত দেওয়া হয়েছে যে সময়টাকে ঠিক নিয়ে আসা হয়েছে সেই সময়টাকে ওখানে রেখে আসতে হবে, কিন্তু কে রাখবে এই সিঁদুরের কৌটাটা ওখানে, এটাই সবচেয়ে মজার ব্যাপার। যাই হোক, তারপরে হযরত আলী নানি শাশুড়ি ওই রাতটা ওই বাসায় ছিলেন এবং লোকজনের পহরায় ছিলেন। পরের দিন আসলো, এটা হচ্ছে বারটা ছিল হলো সম্ভবত রবিবার, আর একদিন হাটের দিন আর কি, কারণ সব বৃহস্পতিবারের ঘটনা, শুক্রবার রাত তার কাটা, শনিবারের রাতে ওই ঘটনাটা ঘটে, রবিবারের রাতে তাদের এটা হয়। যাই হোক, পরের দিন রাত্রে সন্ধ্যার দিকে ওইটাই রাখতে হবে, কিন্তু হযরত আলী কোনো মতেই স্বীকার হচ্ছেন না যে সে গিয়ে এই সিঁদুরের কৌটাটা ওখানে রেখে আসবে, কারণ সে যে ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে এ ধরনের ঘটনায় কোন স্বাভাবিক মানুষ ওখানে রেখে আসার মতো সাহস পাবে না বলে আমরা জানা আছে। যাই হোক, তারপরে তাকে তো রাখতে হবেই, তখন হযরত আলীকে অনেক মোটিভেট করে অনেক কিছু বোঝানোর পর সে মোটিভেট হলো এবং সে স্বীকার স্বীকার করলো, ঠিক আছে রাখবে। তবে তার সঙ্গে আমার বড় চাচা, যে তার নাম হচ্ছে মরহুম মুজিবুর রহমান, সে বললো যে আমি ওই মুজিবুর চাচাকে সঙ্গে যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি যাবো। কিন্তু শর্ত ছিল যে যেমন অবস্থায় নিয়ে আসা হয়েছে যেভাবে নিয়ে আসা হচ্ছে ঠিক সেভাবে রেখে আসতে হবে। তখন সবাই বললো ঠিক আছে আমরা ওই শ্মশান মুন্নগর শ্মশানের পাশে সবাই দাঁড়াবো, কিন্তু তোমরা যাবা। যখন হজরতের নান শাশুড়ির হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটাতে কিছু দোয়া দরুদ পড়া হলো, করে হজরত আলীকে বলা হলো তুমি এই লাঠির সঙ্গে রাখবা, তুমি যদি কোনো কিছু ভয় দেখতেও পাও, কোনো কিছু বুঝতেও পাও, কখনো যেন ভুল করে এই লাঠিটা তোমার হাত থেকে না সরানো হয়। আর পাশেই মুজিবর, অর্থাৎ আমার চাচা থাকবেন, আমার বাবা থাকবেন, তারপর আমার পাশের আরও অনেক লোকজন তারা থাকবেন, কিন্তু তারা ওই শ্মশানের কাছে যেতে পারবেন না। তারা দূর থেকে, এটা বাঁশের ঝাড় বা বড় ধরনের একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলের পাশে থাকবেন কিন্তু শ্মশানে যেতে পারবেন না, শ্মশানে শুধুমাত্র হজরত আলীকে একাই যেতে হবে। তখন হজরত আলী এক পা আগায় আর দশ পা পিছায়, তারপরে যাই হোক হজরত আলীর নানি শাশুড়ি অনেক দোয়া দরুদ অনেক কিছু পরে তাকে দিলে এবং লাঠিটা হাতে ধরে দিলে, এবং অপর হাতে ছিল সেই সিঁদুরের কৌটাটি। যাই হোক, সিঁদুরের কৌটা নিয়ে হজরত আলী যখন সামনের দিকে যাচ্ছে, তখন কিছু ভয়ঙ্কর ঘটনা আমি বলতে চাই। সেগুলো হচ্ছে যে হজরত আলী যখন সামনের দিকে আগাচ্ছে, ঠিক তখনই দেখতে পাই যে কিছু ভয়ঙ্কর কিছু জিনিস আসছে। যেমন সে একটা জিনিস আমি বলতে চাই যে সিংহ যেমন এখানে হাও মাও করে দাঁত বের করে আর সামনের দিকে ওরকম আসতেছিল, তখন হজরত আলীর নানি শাশুড়ির আগের থেকে ইনস্ট্রাকশন করা যে জিনিসটা, সে লাঠি দিয়ে ওটাকে বাড়ি দেওয়ার চেষ্টা করে ওটা দূরে সরে যায়। তারপরে হজরত আলী ওখানে যায় এবং শ্মশানের সেই কবরটির কাছে, আসলে ওই শ্মশানের যেখান থেকে নেওয়া হয়েছিল ওখানে আসলে এক বামনের ছেলে ওকে বসা অবস্থায় কবর ওখানে গেড়ে রাখা হয়েছে, পুঁতে রাখা হয়েছিল এবং ও তার মাথার উপরে সিঁদুরের কৌটা ছিল, ঠিক ওখানে রাখার জন্য। যাই এর মধ্যে অনেক বাধা বিপত্তি আসে, যাই হোক সেগুলো আমি হাইড করছি। এবং ওখানে গিয়ে যখন সে রাখে, রাখার সঙ্গে সঙ্গেই এক ধরনের ভয়ানক আওয়াজ প্লাস ভয়ানক দেখে হজরত আলী, এবং দেখে ওখানে রেখেই জাস্ট ভয়ানক এক দৌড় দিয়ে এসে তার নানির শাশুড়ির পায়ের কাছে সে লুটে পড়ে যায়। এবং লুটে পড়ে যাওয়ার পর ওখান থেকে হজরত আসলে একদিনের মতো কোনো জ্ঞান ছিল না। পরের দিন অনেক জ্বর অবস্থায় তাকে নেওয়া হয় এবং তার নানির শাশুড়ির ট্রিটমেন্টে সে বেঁচে আসে। এবং আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে সেই হজরত আলী এখনও আমাদের গ্রামে আসেন, এখনও আমাদের বাসার প্রতিবেশী হিসেবে আছেন। সে তার ওয়াইফ এবং সেই হজরত আলী খুব ভালো আছেন।
তার পরিচয় আপনারা শুনতেই পেয়েছেন, আমরা চলে যাবো তার কাছে তার দ্বিতীয় ঘটনা যাওয়ার জন্য।
হ্যালো মিশনার্স, আই এম কায়েস এগেইন। তো আসলে বিষয় হচ্ছে আমাদের এই লালমাটিয়া বাড়িটাকে কেন্দ্র করেই তো সেই বাসাটা আসলে অনেক ধরনের ঘটনায় সম্মুখীন হয়েছি আমি, আর তার ভিতরে আমার কিছু ব্যক্তিগত কিছু মানে ফিলিংসের কথা আমি বলতে চাই। যেমন ওইখানে যখন থাকতাম তখন আসলে অনেক আগের ঘটনা, তো আমার বাসার আমি যে রুমে থাকতাম সেখানে আমার বড় ভাই আর আমি থাকতাম, কিন্তু দেখা গেল যে মাঝে দিয়ে আমার বড় ভাই চলে যায় তার পড়াশোনার জন্য, মানে 15 নম্বর চলে যায়। তো তখন আমি একাই ছিলাম বাসায়। তো একা রাত্রে থাকতে গিয়ে আসলে আমি এমন কিছু বিষয়ের সম্মুখীন হয়েছি যেটা আমাকে আসলে এখনও নাড়া দেয়, আমার মনে পড়লে আমার বুকটা এখনও ধুকধুক করে। আমি হয়তো দেখা গেছে বিছানায় রাতে শুয়ে আছি, এরকম হঠাৎ করে দেখা যাচ্ছে যে রাত অনেক যখন 1টা 2টা 3টা হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় কোনো একটা কারণে। তো ঘুম ভেঙে যাওয়ার পরে আমি স্পষ্ট কানের কাছে শুনতে পাই, মানে একজন কি দুইজন কি তিনজন এরকম কেউ কথা বলতেছে, এবং তাদের কথাটা বোঝা যাচ্ছে না আসলে কোন ভাষায়, মানে তাদের ভাষাটা আসলে আইডেন্টিফাই করা যাচ্ছে না, ইংলিশ বাংলা না উর্দু না আসলে কি কোন ভাষা, কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে সে আমার কথা বলতে বলতে এখন কিছুক্ষণ পরেই টিভি যেরকম ডিশ মানে কানেকশন চলে গেলে, কানেকশন লস্ট হলে যেরকম ঝিরঝির হয়ে যায়, এরকম কথাগুলো তাদের ঝিরঝির হয়ে গেল, এরকম ঝিরঝির হয়ে যায় কথা, কিছুক্ষণ বলে কিছুক্ষণ বলার পরেই কথা কিছুক্ষণ শোনা যায়, তারপরে আবার কথাগুলো ঝিরঝির হয়ে যায়। এটা কেমন, এটা কেন, এটা আসলে এটা কোনো ব্যাখ্যা আমি পাই নাই, এবং আমি এই ব্যাপারটা নিয়ে অনেককে শেয়ার করি যে আপনারা কখনো এরকম কোনো প্রবলেমের বা এরকম কোনো বিষয়ের সম্মুখীন হয়েছেন কিনা, যে কেউ কথা বললে কথাটা আবার ঝিরঝির হয়ে যায়, কিন্তু আমি আসলে এই পর্যন্ত কারো কাছে শুনতে পাই না যে এরকম সমস্যা। তো যাই হোক, এরকম আমি দেখি যে এরকম কয়েকদিনই শুনতে পাই আমি যে কথা বলে, কথা বলার পরে কথা বলে ঝিরঝির হয়ে যায়, কথা শোনা যায় না। আবার আমি দেখি যে এরকম রাত্রেবেলা আমি হঠাৎ করে শুয়ে আছি, আমার রুমের দরজা ভিতর থেকে সিটকানি দিয়ে লাগায় লক করে শুয়ে আছি, হঠাৎ দেখতে পাই আমার ভিতরে যে অ্যাটাচ টয়লেট, মানে কেউ একজন ভিতরে টয়লেটের ভিতরে আছে এবং সে টয়লেট ব্যবহার করতেছে। হয়তো দেখা যায় যে সে গোসল করতেছে, কল ছেড়ে ঝর্ণা ছেড়ে অথবা টয়লেট ব্যবহার করতেছে, এরকম স্পষ্ট আওয়াজ এবং লাইট জ্বালানো। দ্যাট ওয়াজ সো হরিফিক ইন মাই লাইফ। এবং আমি আসলে তখন বিছানার চাদরের সাথে একদম লেগে যেতাম, আমার ভয়ে সারা শরীর শীতল হয়ে যেত এবং পুরো ঘরটা থাকতো অন্ধকার। ঘরটা দিয়ে বাথরুমের আলোটা, মানে হালকা হালকা আলোটা পুরো ঘরে ছড়া যেত। আমি খুবই ভয় পাইতাম এবং আমার শ্বাস ফেলতে আমি পর্যন্ত ভয় পাইতাম, আমার শ্বাস আটকে যেত। আমি এক একটা শ্বাস ফেলতাম এমনভাবে যেটা আমি নিজের কানে শুনতে পাই, এবং এটা যেন বাইরে কেউ না শুনে, আমি জোরে শ্বাস ফেলতে ভয় পাইতাম যে যদি কেউ শুনে আমার চেপে ধরে। তো আমি তখন ভয়ে একদম আটছাট হয়ে বিছানার সাথে লেগে যেতাম, আমার সারা শরীর মনে হয় কি একদম মিশে যেত বিছানার সাথে, সারা শরীর দিয়ে দর দর করে ঘাম পড়তো এবং প্রচণ্ড ভয় পাইতাম। কিন্তু আসলে আমি ভয় পাইছি জীবনে, কিন্তু কখনো এরকম ভয় পাই নাই যে আমি আসলে জ্ঞান হারাই ফেলছি। তো এটা আমি আসলে ফিল করতাম, দেখতাম এরকম যেরকম টয়লেটে কেউ এক্সিস্ট করতেছে, তারপর আবার দেখতাম একদিন এরকম আমি সাহস করে দেখলাম যে বাথরুমে কে গেছে, সাথে সাথে ঝাঁপ দিয়ে উঠলাম, উঠে গিয়ে দরজা খুললাম, দেয়ার বজন তৈরি করে কেউ ছিল না সেখানে। তো এর পরবর্তীতে এরকম আমি আরও একদিন দেখতে পাই যে আমি এরকম আমি শুনতে পাই, আসলে ঘুম থেকে উঠে সকালে শুনতে পাই, আমার বাবা আমাকে বলতেছে কি রে তোর রাতে কী হয়েছিল, সরি আমার আম্মা আমাকে বলতেছে যে তোর রাতে কী হয়েছিল। আমি বললাম কেন, বলে তোরে দেখতেছি তুই ঘুমন্ত অবস্থায় বাইরে হেঁটে বেড়াইতেছিস, তুই ছাদের উপর দিয়ে হাঁটতেছিস, রেলিং দিয়ে হাঁটতেছিস, তুই গলি দিয়ে আমাদের বাসার সামনে যে গলি গলি দিয়ে হেঁটে তুই চলে যাচ্ছিস। আমি বললাম কী বলো এগুলো, আমি তো কিছুই বলতে পারি না। আম্মা বলতেছে তোকে আমি এরকম রাত্রেবেলা যখন বেরোই, বেরিয়ে যখন আমি বাথরুমে যাই, তখন দেখতে পাই যে তুই এরকম রুমের দরজা খোলা, আমি রুমে গিয়ে দেখি তুই নাই, তো নাই, তারপর দিয়ে তুই বাইরে তোর খোঁজাখুঁজি করার পর দিয়েছি তুই ছাদের উপর দিয়ে হাঁটতেছিস পারি। এবং আমি এমন একটা জায়গাতে হাঁটতেছিলাম যেটা হচ্ছে ছাদের একদম কর্নারে কার্নিশ বরাবর দিয়ে হাঁটতেছিলাম, সো ডেফিনেটলি আই ওয়াজ কন্ট্রোল বাই সামওয়ান, আদারওয়াইজ দ্যাটস কোয়ার ইম্পসিবল টু মুভিং। কারণ আমি চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় এটা কীভাবে পসিবল, আমি এরকম একটা সরু একটা ন্যারো জায়গা দিয়ে হেঁটে যাবো ব্যালেন্স ছাড়া। এটা আসলে আমার খুব ভয় লাগতো সকালে শুনে যে এটা কেন হয়। আম্মা বলতেছে তুই তো আমি আসলে বেশি সুন্দর ছিলাম বা ফর্সা ছিলাম বলে আম্মা ধারণা করতো হয়তো পরি টরি বা এরকম কিছু হয়তো আমাকে নিয়ে মুভ করে। তো আম্মা ভয় পাইতো যেরকম আসলে কেউ নিয়ে যায়, নিয়ে যেয়ে যদি আমাকে মেরে ফেলে বা আমার কোনো ক্ষতি করে, এরকম হয় অনেক সময় নিয়ে মাটিতে গেড়ে রাখে। তো আম্মা একদিন কাজ করলো কি, আবার দেখতে পেলাম এরকম রাতের বেলা হ্যাঁ বাইরে ঘুরতে এসে চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায়, যখন আইনে আমাকে বিছানায় শোয়াইতে আমি সময় করি, সকালে উঠে বলতে পারি না কিছু। এরকম দুই তিন দিন দেখার পর আম্মা একটা সিদ্ধান্ত নিল যে না এইভাবে হয় না, ওরে বাইরে থেকে তালা দিয়ে যেতে হবে। তো আম্মা এরকম আমাকে বাহির থেকে গেট দিয়ে তালা দিয়ে চলে যেত। যাওয়ার পরে অনেকে নাকি দেখছে আমি ঘরের ভিতরে হাঁটতাম। তো আসলে এরকম কিছুদিন যাওয়ার পরে আমি আম্মা বলে যে না তোমার দোয়া কালাম পরে শুতে হবে। এর পরবর্তী থেকে আমি যখন আয়াতুল কুরসি পড়ে বা বিভিন্ন দোয়া পরে শুই, আলহামদুলিল্লাহ এই সমস্যাটাই যে চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় ছাদের উপর হাঁটা, রেলিংয়ের উপর হাঁটা, চিপা দিয়ে গলি দিয়ে হাঁটা, এই জিনিসটা আসলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে আমি অনেক কিছু ফিল করতাম। এরকম আরেক দিনের একটা ঘটনা, আমি সংসদ ভবনে স্কেটিং করতাম, আগে সকালবেলা স্কেটিং করতে যাইতাম। তো একদিন আমি স্কেটিং করে বাসায় ফিরতেছি সকালবেলা, তখন আনুমানিক সাড়ে ছটা সাতটা হবে, আমি বাসার উঠানে আসলাম, তখন কেউ ছিল না। আসলে সাধারণত ভোরবেলা আমার আমাদের বাসায় 30 বছরের রেকর্ডে আমার আম্মাই শুধু তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতো, ফজরের নামাজ পড়তে উঠতো, এবং সেই শুধু সবার আগে উঠতো। তো আমার আম্মা এরকম উঠে, আমার আম্মা উঠে নামাজ টামাজ পড়ে সম্ভবত ইশরাকের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ছে, আমি 7টার দিকে স্কেটিং করে বাসায় আসছি। আসার পর আমি স্কেটিংয়ের জুতোগুলো খুলতেছি, স্কেটারগুলো খুলতেছি, তার থেকে হঠাৎ করে আমাদের বাসার আম গাছ থেকে, আমি আমার জীবনে এটা কখনোই ভুলবো না, এটা কতটা মানে অবাক করা হইতে পারে, হঠাৎ করে দেখি প্রচণ্ড জোরে একটা ডানা ঝাপটানোর একটা আওয়াজ। আমি হঠাৎ করে তাকালাম আম গাছের দিকে, তাকিয়ে দেখি প্রায় দৈর্ঘ্যে 20 ফিট কি এরও বেশি, প্রস্থে 12-15 ফিট হবে, একটা সাদা, প্রচণ্ড সাদা একটা বকের মতো দেখতে, আকৃতিটা বকের মতো, আসলে এটা কি এটা আমি বলতে পারতেছি না, দেখতে বকের মতো, পা দুটো ঝুলতেছে এবং বিশাল আকারের ডানা, বিশাল আকারের দুটো ডানা ঝাপটায় প্রচণ্ড জোরে ঝুপঝুপ ঝুপঝুপ করে করে এরকম আকাশ উড়ে গেল আমাদের সেই গাছটা থেকে বেড়ে। আকাশ উড়ে যে একদম আকাশে গিয়ে এটা যতক্ষণ না পর্যন্ত মিলাই গেলাম, যতক্ষণ পর্যন্ত তাকায় থাকলাম, এবং আমি সে আমি তখন ভাবতেছি যে কী দেখতেছি আমি, আমি তখন ভাবতেছিলাম যেটা বিষয় যে এটা আমি দেখতেছি একা নাকি আশেপাশে আরও কেউ দেখতেছে। আমি দেখলাম আসলে তখন কেউ ছিল না, আমার পাশে হঠাৎ করে আমার একটা ওইখানে একটা ভাড়াটিয়া বাসা ভাড়াটিয়া এসে বলছে কি ব্যাপার তুমি কি দেখো উপরে? আমি বললাম এই যে দেখেন দেখেন আপনি দেখতে পাচ্ছেন না, তার মধ্যে জিনিসটা প্রায় দীর্ঘ এক মিনিট আমি দেখার পরে আকাশে মিলে যায় এবং আকাশে মিলে যাওয়ার আগ পর্যন্ত আমি দেখতে পাই সেই জিনিসটাকে।
আপনার বাবাকে নিয়ে একটা ঘটনা আপনি বলেছেন।
হ্যাঁ হ্যাঁ, আমার বাবাকে নিয়ে ঘটনাটা আমি এখানে শুরু করতেছি। তো আসলে এটা আমার ফিল করা অনেকগুলো ঘটনার মধ্যে কিছু ঘটনা। তো আমার বাবার একটা ঘটনা আসলে, যেটা আমার বাবা এখন এটা সাক্ষী বহন করে বেড়াচ্ছে, এটা তার জীবনের সবচেয়ে বড় কিছু ঘটনার মধ্যে একটা। এবং আমার বাবা আসলে অত্যন্ত সাহসী একটা লোক। আসাদ গেটে আমি সেই দোকানের নামটা বলতে চাচ্ছি না প্রাসঙ্গিক কারণে। তো আমাদের একটা দোকান, ওখানে একটা বেকারি ছিল, তা অনেক পপুলার একটা বেকারি। তো সেখানে আমার বাবা এটা আগে ছিল, আমার বাবা সেখানে রাত্রেবেলা মেনটেন করতো। এটা আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগের ঘটনা। তো বাবা এরকম রাত্রেবেলা সেই দোকান বন্ধ করে, যখন সে বাসায় ফিরত, তখন সে প্রতিমধ্যে মানে রাস্তাতে অনেক কিছুই ফিল করতো এবং দেখতে পেত। সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে সে যে জিনিসটা দেখত, সেটা হচ্ছে সে যখন আসতো পথ দিয়ে, তখন সে দেখতে পারতো মাঠে অনেক, মাঠটা হচ্ছে আসাদ গেট নিউ কলোনির মাঠ, মাঠটা আমরা হয়তো অনেকেই চিনি, যেখানে এখন কার পার্কিং হয়। আমি ইন্ডিভিজুয়ালি বললাম যে চেনার জন্য, তা আমার বাবা দেখতো সেই মাঠে অনেক ছোট ছোট মানুষ, যে মানুষগুলোর হাইট সর্বোচ্চ 2 ফিট 2.5 ফিট, এত ছোট মানুষ, পুরো মাঠ ভর্তি মানুষ, এবং সবাই বাজার করতেছে। এটা একটা বাজার, কেউ মাছ, কেউ মাংস, কেউ সবজি, কেউ আলু পেঁয়াজ, এরকম ছোট ছোট মানুষ, তারা সবাই ছোট, সবাই এরকম বিভিন্ন জায়গায় দোকান পাট সাজা সাজা বসে এরকম বিক্রি করতেছে। এবং এখানে যারা খরিদ্দার, যারা কিনতেছে, তারাও ছোট, এরকম ছোট একটা মানুষের একটা সমাজ মনে হচ্ছে আমার বাবার কাছে দূর থেকে যখন হেঁটে যাচ্ছে আমার বাবা দেখতেছে। এবং সে সবসময় ফিল করতো যাতে তার চোখে চোখ যেন কারো না পড়ে, কারণ সে বুঝতে পারতো দ্যাট ইজ নট একটা কোনো স্বাভাবিক কোনো ঘটনা না এটা, এবং এটা অবশ্যই প্যারানরমাল কিছু ব্যাপার। তো বাবা আসলে সাহসী থাকায় আমি এটা সে দেখে কেয়ার করতো না, সে বাসা চলে আসতো। এবং সে এমনও দেখছে একদিন যে মসজিদে এরকম সেই ছোট মানুষগুলাই অনেক মানুষ মসজিদে আড়াইটা তিনটার দিকে নামাজ পড়তেছে, ছোট ছোট মানুষ। তো এটা আসলে বাবার কাছে খুব মানে বিরক্ত লাগতো যে ছোট মানুষ, সে ধারণা করতো জিন হয়তো অনেক বড় হবে, আকার হয়তো অনেক বড় বড় হয়, কিন্তু সে এরকম ছোট মানুষ দেখত শুধু। একদিন আমার বাবার জীবনের, সবচেয়ে ভয়াবহ যে জিনিসটা ঘটে যায় সেটা হচ্ছে আমার বাবা সেই দোকান বন্ধ করে একদিন বাসায় ফিরছিলেন। তো বাসায় ফিরতে গিয়ে সে পথ দিয়ে আসে, যখন সে বাসে ঢুকবে দরজার কাছাকাছি বাসার মেন গেটে, তো সেখানে দেখতে পায় যে একটা সুন্দর করে একটা মহিলা খুব খুব অ্যাডোন করে একটা সজ্জিত হয়ে আসে, খুব মানে দেখলে মনে হচ্ছে আজকে বিয়ে হয়েছে, একদম অর্নামেন্ট সহ খুব সাজসজ্জা করে বিয়ের শাড়ি পরা সেই মহিলাটা সেখানে বসে আছে। এবং বাবা যেই নামাতে গেটের কাছে গেছে অমনি বাবার কাছে এসেই বাবার কাছে কাঁদতেছে, অনেক জোরে জোরে কাঁদতেছে, হেসকি দিয়ে কান্না, অনেক জোরে জোরে কান্না, বলতেছে ভাই আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান, আমি তো অনেক বিপদে পড়ে গেছি, যে আমার স্বামী আজকে রাতে আমাকে, আজকে আমার বিয়ে হয়েছে তো যৌতুক দিতে পারিনি বলে আমার স্বামী আজকে আমাকে রাতেই বাসা থেকে বের করে দিয়েছে, তা আমি আসলে এখন কী করবো, আপনি আজকে রাতটার জন্য হলো, আমি তো এই রাতে যাওয়ার মতো কোথাও জায়গা নেই, রাতটার জন্য হলো আপনি আমাকে আসলে স্থান দেন, আপনার বাসাতে থাকার ব্যবস্থা করেন, আমি না হয় সকালে চলে যাবো। তো বাবা আসলে হি ওয়াজ আনকনসার্ন, সে আসলে বুঝতে পারে নাই যে এটা এত রাতেবেলা এরকম একটা মানুষকে কোত্থেকে আসলো, সে কেনই বা আমার বাবার কাছে সাহায্য চাইছে বাসার সামনে, সে ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিলে, একটা মানুষ সাহায্য চাইতে আসছে এত রাত্রেবেলা বিপদে পড়ছে। তো বাবা কিছু না ভেবেই বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আমি থাকার ব্যবস্থা করতেছি, বলে বাবা তাকে ভিতরে নিয়ে যায়। এবং বাবা মনে মনে ভাবে আমার বড় আম্মা, যে আমার বাবার নানি, সে যে রুমে ঘুমায়, বাবা ভাবলো তাকে সেই রুমেই রাখবে। তো সে বরাবরই আমার নানির রুম খুলে, নানির রুম সবসময় খোলাই থাকতো আমার বাবার নানি, তো সে বড় আম্মার রুমে তাকে শুয়ে দিল এবং তাকে বললো যে আপনি এখান থেকে এখানেই ঘুমান, আপনার আমি কিছু লাগলে আপনি সকালে জানায় নেই। বললে বাবা ভিতরে তাকে রেখে ভিতর থেকেই রুমের সবগুলো জানালা বন্ধ করে দিল, এবং বাইরে এসে বাবা দরজা লাগে, দরজা তালা মেরে দিল, এবং চাবিটা সে সাথে নিয়ে বাবা আমার দেব ঘরে চলে গিয়ে ঘুমাইতে চলে গেল। বাবা মোটামুটি ঘরটা তালা মেরে চলে গেল, কারণ চিন্তা করলো একটা বাইরের মানুষকে ম্যাচ করাতে রাখছি, তো তাকে যদি তালা মেরে না যায়, যদি সম্ভব সে কিছু স্টিল করে যদি চলে যায়, চুরি টুরি করে যদি চলে যায় তো সমস্যা, তার জন্য বাবা বাইরে থেকে তালা দিয়ে ঘরে চলে গেল। তো ইন দ্য মিন টাইম বাবা সকালবেলা ঘুম থেকে উঠে যখন সেই বড় আম্মার ঘরে গেল, বাবা গিয়ে ঘরের তালা খুললো, তালা খোলার পরে যখন দরজা খুললো, দেয়ার ওয়াজেন্ট এনিবডি উইদাউট মাই ফাদার্স গ্র্যান্ড মাদার, সেখানে আসলে আমার বড় আম্মা ছাড়া আত্মীয় ছিল না। তো এই ব্যাপারটা আমার বাবা তখন স্বাভাবিকভাবে নিতে পারেনি, নিতে না পারার কারণে তার স্টমাক এবং ভুঁড়িতে ইনস্ট্যান্ট দুটো ছিদ্র হয়ে যায় এবং সে সেন্সলেস হয়ে পড়ে যায়, তাকে হসপিটালাইজড করা হয়। তখন সে বুঝতে পারে এটা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না এবং এটা কোনো স্বাভাবিক মানুষ ছিল না। আসলে এটা একটা চিন্তা করার বিষয়, আপনি যেই মানুষটা তর্তজা মানুষটাকে দেখে একটা রুমে যা ঢুকে বাইরে থেকে তালা মেরে চলে গেলেন, সকালে সে দরজা খুলে দেখলেন এখানে কেউ নাই, এটা আসলে অ্যাকসেপ্ট করাটা খুব কঠিন একটা ব্যাপার, স্বাভাবিকভাবে নেওয়া যায় না। তো বাবাকে হসপিটালাইজড করা হলে বাবা এরকম অসুস্থ হয়ে পড়ে, হওয়ার পরে তার পেটে এরকম স্থূল ছিদ্র হয়ে যায়, স্টমাক ছিদ্র হয়ে যায়, ডাক্তার অপারেশন করে। তো তার এই একটা সমস্যার জন্যই তাকে তিন তিনবার অপারেশন করা হয়, বাট ডাক্তার পরবর্তীতে জানায় যে আমার বাবার পেটের ভিতরে যে নার্ভগুলো আছে, যে ডাইজেশন এনজাইমগুলো আছে, ঝিল্লিগুলো আছে, সেগুলো সব কেটে ফেলে দেয়। এবং ডাক্তার কনসার্ন করে এভাবে যে সে আর কখনোই মোটা হবে না, আমার বাবা অনেক মোটা ছিল এই ঘটনাটার কারণ থেকে, এবং তারপর থেকে আমার বাবা শুকায় যায়। এবং আমার বাবা এখন দেখতে একদমই শুকনা, কিন্তু অনেক সে লম্বা, মানে এত শুকনা যেটা কল্পনার বাইরে, এবং সে আর কখনোই মোটা হবে না, সে যতই খাওয়া দাওয়া করুক। তো আসলে আমার বাবার জীবনের যত ঘটনা তার মধ্যে এটাই একটা ঘটনা যেটা সাক্ষী এখন আমার বাবাকে বহন করতে হয়, এটা আসলে অনেক দুঃখজনক।
অনেক ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এবং আমরা আরো একবার জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত, চলছে ভূতত্ত্ব হন্টেড বাড়িয়াতে, আমি এবং মাসুম রয়েছি সাথে, আমাদের সাথে রয়েছে আজকের অতিথিরা। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 12:54, এবং কেমন লাগছে না লাগছে এটা জানিয়ে অবশ্যই আমাদেরকে ইমেইলের মাধ্যমে হোক আর SMS এর মাধ্যমে হোক জানাতে ভুলবেন না। আমাদের কাছে SMS করার নিয়মটি বলে দিচ্ছি, আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনি যদি আমাকে ইমেইল করতে চান তাহলে bhoot@radiofurti.fm এখানে ইমেইল করতে পারেন। যদি একটা টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য ইন্টারনেট একটা প্রবলেম, যেন আমরা এখন এই মুহূর্তে SMS তেমন পড়তে পারছি না, বাট আপনি SMS আপনাদের পাঠানো SMS সবসময় আমাদের কাছে সংরক্ষিত থাকে। আর যারা আমাদেরকে এছাড়াও আমাদেরকে বিভিন্ন ধরনের ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটি মনে রাখবেন, এবং ঘটনা কীভাবে পাঠাতে হয় সেটা আমি বারবার করে মনে করিয়ে দিই এই জন্য যাতে আপনাদের ভুল না হয়। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, এই তিনটা জিনিস কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে, বিশেষ করে যারা স্টুডিওতে এসে ঘটনা বলতে চান। যারা চান যে আপনার ঘটনাটা পড়ে শোনানো হোক, তারা চাইলে আপনি শুধুমাত্র আপনার নাম এবং ঠিকানা উল্লেখ করে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আপনি ইমেল অ্যাড্রেসে, আমাদের যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে আপনি চাইলে আপনার জানা যে ঘটনা সেই ঘটনার অডিও ক্লিপটি আপনি পাঠাতে পারেন। সুতরাং আপনি আপনার জীবনের সেরা ঘটনাটি সেটা জানা হোক আর আপনি আপনার এক্সপিরিয়েন্স হোক সেটা আমাদের পাঠিয়ে দিন, আমরা অপেক্ষায় থাকলাম। এবং আপনাদের ওপরে নির্ভর করে আসলে এই সব কিছু, যে কীভাবে হবে, কেমন হবে, সবার কাছে কেমন লাগবে এই এপিসোডটি, স্পেশালি এই এপিসোডটি কেমন লাগছে সেটা যদি আমাদেরকে অবশ্যই SMS পাঠাতে ভুলবেন না। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, আপনার নামটা প্লিজ আরও একবার বলবেন এবং তারপর আমরা ঘটনায় যাব।
মুস্তাফিজুল ইসলাম রঞ্জু, আমি আগে বলেছি যে আমি এখন আমার দ্বিতীয় যে ঘটনাটা সেটি আপনার আমাদের শ্রোতাবৃন্দের সাথে শেয়ার করব। আর সেই ঘটনাটা যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমার বড় আব্বু, অর্থাৎ আমার আব্বার যে বড় ভাই, যেটাকে আমরা সাধারণত বড় চাচা বলি কিন্তু আমরা বড় আব্বু বলি, ওনার নাম ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান, এখন তিনি নেই, তিনি মরহুম আর কি মারা গিয়েছেন। যাই হোক, তার ঘটনাটা ঘটি, তিনি হাডুডু খেলতেন এবং হাডুডু খেলার জন্য চারিদিকে সুখ্যাতি ছিলেন, এবং আমরা ভাঙ্গুড়া থানা, পাবনা ডিস্ট্রিক্টের ভাঙ্গুড়া থানাতে মুজিবুর রহমান নামটি বললে সবাই বুঝতেন সেই লম্বা 6 ফিট দেহের অধিকারী এবং বিশাল দেহের অধিকারী সেই মানুষটির কথা, যাক তিনি এক নামে হাডুডু প্লেয়ার হিসেবে পরিচিত ছিলেন। আমার বড় আব্বু হাডুডু খেলতেন, পাশের আমাদের ভাঙ্গুড়া থানাতেই পাটুলি পাড়া নামে একটা ভাঙাচ্ছে, সেটা আমার বন্ধু রাসেলের বাড়ির পাশে আর কি, যে ঘটনাটা ভবানীপুরের বাড়ি ওর পাশে যে পাটুলি পাড়া গ্রামে, সেই গ্রামে ঘটনাটা ঘটছে। সেখানে ফুটবল সরি হাডুডু খেলার জন্য তাকে নিয়ে গেছিল। যাই হোক, হাডুডু খেলা গ্রামে তো সাধারণত বিকালের দিকে অনুষ্ঠিত হয় এবং খেলা খুব ভালো খেলা হয়েছে, আমার বড় আব্বুর স্কোর খুব ভালো ছিলেন এবং আমার বড় আব্বুর যে দলটা ছিল সেটা জয়ী হয়েছিল আর কি। যাই হোক, তারপরে খেলার পরে সাধারণত গ্রামে প্লেয়ারদেরকে খাওয়ানো হয় এবং খাওয়া দাওয়ার পরে যাই হোক ওখান থেকে বের হতে হয়। যাই হোক, আমার বড় আব্বুকে বের হতে হইতো ওখানে রাত 10:30-11:00 মতো বেজে গিয়েছিল পাটুলিপাড়া গ্রামে। যাই হোক, ওখান থেকে সবাই রিকোয়েস্ট করেছিল বড় আব্বুকে থাকতে, কিন্তু বড় আব্বু সংগত কারণে তিনি আর ওখানে থাকতে পারেননি। তখন তার মামার গ্রামের বাড়ি যেটা নুননগরের উদ্দেশ্যে তাকে রওনা হতে হয়েছে ওখান থেকে 10:30-11:15 দিকে। যাই হোক, রওনা দেওয়ার পরে ওই পাটুলিপাড়া থেকে ভাঙ্গুড়া বাজার হয়ে ম্যান্দা গ্রাম হয়ে তারপরে আমাদের বাড়িতে যেতে হয়। যাই হোক, ম্যান্দা গ্রামে যে ঘটনাটা ঘটে সেটাই আমি আপনাদেরকে বর্ণনা করব। সেটা হচ্ছে যখন বরাবর ভাঙ্গুড়া বাজার সেরে ম্যান্দা গ্রামে আসছিলেন, ম্যান্দা গ্রাম দিয়ে আমাদের বাসায় যেতে যে ঘটনা করতে হয় সেটা নদীর পার দিয়ে যেতে হয়। নদীর পার দিয়ে অর্থাৎ নদীর নিচে পানি, ওই সাইডে উপরের দিকে হচ্ছে জঙ্গল প্লাস বাঁশের ঝাড় ছিল, আর পাশেই মজার ঘটনা হচ্ছে উত্তর মেন্দার যে বিশাল একটি গোরস্থান এবং অপোজিটেই ছিল হচ্ছে আপনার মেন্দার শ্মশানঘাট। আমার বড় বুকে আসতে হয়েছে শ্মশানঘাটের উপর দিয়ে এবং নদীর ওপারে ছিল হচ্ছে গোরস্থানটি। যাই হোক বরাবু, যখন গোরস্থান শ্মশানঘাটটি পার করে আসছেন তখন তিনি দেখতে পাচ্ছেন যে রাস্তাগুলো ভেজা, কিন্তু কোনো বৃষ্টির কিন্তু কোনো আলামত তিনি পাননি। তিনি ভাবছেন হয়তো এই এলাকায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটগুলো ভেজা আছে এবং তিনি হাসতে হাসছেন। তখন রাত 11:30 মতো বাজে আর কি। বরাবু যখন আসতেছিলেন, আসার পরে দেখেন যে সামনে যে বাঁশঝাড়গুলো আছে সেগুলো নদীর দিকে লুয়ে পড়ে আছে। যেন বরাবু ভাবছেন যে হয়তো বৃষ্টি যেহেতু হয়েছে তাহলে হয়তো বাঁশগুলো ভেঙে পড়ে গেছে, তাই তিনি বাঁশটা ওভারকাম করার চেষ্টা, মানে বাঁশটার উপর দিয়ে না গিয়ে ঠিক নদীর পানির কাদা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। যেই বাঁশটি উনি অতিক্রম করছেন নদীর কাদা, সাত করে বাঁশটি উঠে পড়ে গেছেন। যখন উঠে পড়ে যান বরাবর তখন চিন্তা করছে এ ধরনের ঘটনা কেন ঘটলো। যাই হোক, তুমি পূর্বের অভিজ্ঞতার কথা হয়তো চিন্তা করছে যে কোনো ভয়ের বা কোনো ঝামেলা একটু কিছু আছে। যাই হোক, তিনি অত্যন্ত সাহসী মানুষ ছিলেন এবং খুবই সাহস ছিল তার, সে কারণে তিনি তিল পরিমাণ বিন্দুমাত্র ভয় পাননি। তখন তিনি চিন্তা করছেন যেহেতু এই ধরনের ঘটনা, তখন সামনে গিয়ে দেখেন আবার বাঁশগুলো সেম, তাকে যাওয়া দেখেই ঠিক সে তখন 5-7 ফিট দূরে তখনই বাঁশগুলো নুয়ে পড়ছে তার সামনে। তখন তিনি কি করছেন, শক্তি সহকারে একটা মানে বাঁশ, ওখানে একটা বাঁশ ভেঙে ফেলছেন। সেটা অনেক বাঁশের ঝাড়ে কিন্তু অনেকগুলো মরা বাঁশ বা ছোট বাঁশ থাকে যেগুলো ভাঙা আর কি। দেখো আমার বরাবর খুব সহজে সেটি ভাঙছেন এবং লাঠি নিয়ে সামনের দিকে আগানো শুরু করছেন। সামনে যখন বাঁশগুলো নুয়ে পড়ছে ঠিক তখন উনি বাঁশের উপরে যখন ওই আমার বরাবর হাতে থাকা যে লাঠিটি ছিল সেটা দিয়ে টাচ করছেন, বাঁশগুলো সাত করে উঠে পড়ে চলে যাচ্ছেন। মানে শুয়ে আছে বাঁশগুলো, ঠিক যখনই টাচ করছে তখনই বাঁশগুলো আবার উঠে চলে যাচ্ছে। তখন আমার বরাবর চিন্তা করছে আমাকে তো আসলে পথটা মনে হয় অন্য পথে আগানো উচিত, এই পথটা সম্ভবত আমার জন্য বন্ধুর হবে। তখন তিনি কি করছেন, ঠিক নদীর কাদার মানে নদীর পানি যেখান দিয়ে চলে বয়ে চলে ঠিক ওইখান দিয়ে হাঁটা শুরু করছেন। ওইখানে কিন্তু বাঁশের ঝাড় ছিল না, কিন্তু বাঁশের ঝাড়ের নিচে ওইখানে যখনই তিনি পদে হাঁটা শুরু করছেন তখন ঠিক অন্য আরো ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটছে, সেটা আপনি শেয়ার করছি। সেটা হচ্ছে প্রথমেই উনি যেটা দেখতে পান যে একটি ঘোড়া, ঘোড়ার দাঁতগুলো বের করা এবং ঠিক পিছনের দুই পার উপর ভর করে আর সামনের দুই পাটা উঁচু করে আমার বরাবর দিকে আসছেন এবং হি করে দাঁতগুলো বের করে, তখন আমার বরাবর আর কি একটু ভয় পেয়েছেন। ভয় পাওয়ার পর আমার বরাবর চিন্তা করে তার হাতে থাকা যে লাঠি, ঠিক সেই লাঠি দিয়ে ওই ঘোড়াকে পেটানোর চেষ্টা করছে। বাট সত্য কথা কি, সেটা হলো কি যে ওই লাঠিকে আসলে আমরা কোন বস্তুকে যখন কোন টাচ করি তখন কিন্তু ওই রিয়েলাইজ সামথিং, আমরা কিছু বুঝতে পারি যে আমরা বাড়ি দিলাম বা আমরা টাচ করলাম, কিন্তু আমার বরাবর কোনো কিছু টাচ বুঝতে পারে না, বাড়ি দিচ্ছে কিন্তু বাতাসের উপর বাড়িটা পড়ছে এরকম বুঝতে পারছেন। তারপর যাই হোক, সেই ঘোড়া চলে যাচ্ছেন অনেক দূরে, আমার বরাবর মনে হচ্ছে ওই ঘোড়াকে তারাই নিয়ে চলে যাচ্ছেন, বাড়ি দিচ্ছেন কিন্তু বাড়ি লাগছে না, ঘোড়া চলে গেল। এইবার অন্যরকম আরেকটা জিনিস হয়ে আসলো, সেটা হচ্ছে কি আমার বরাবর এই ঘটনার ঠিক 3-4 বছর আগে আমাদের গ্রামে একটা বড় মাঠের মধ্যে একটা চিতাবাঘ মেরেছিলেন, ঠিক সে চিতাবাঘের মতো তার সামনে হয়ে ওরকম লাফায় আমার বরাবর পরে আক্রমণ করে চলে আসতেছে। তখন যখন এর বরাবর উপর আক্রমণ করেছিল বরাবর তখন কি করছে, ওই লাঠি দিয়ে চিতাবাঘকে বাড়ি দেয় যথারীতি আগের নিয়মে, কিন্তু আসলে ওই বাড়ি একবারও লাগতেছে না। এরকম করতে করতে লাস্টে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের বাসায় একটা কুকুর ছিল, সেটা হচ্ছে আমার দাদির একটা কুকুর ছিল, সেই কুকুরটা অনেক সুন্দর ছিল, অনেক বড় আকারে ছিল। এই কুকুরটা চলে আসছে, তখন আমার বড়বউ ভাবছে যে হয়তো আমাকে বাঁচানোর জন্য এই কুকুর, কারণ আপনারা তো হয়তো সবাই জেনে থাকবেন যে কুকুরগুলো কিন্তু খুব অবিডিয়েন্ট হয় এবং তারা প্রভুর কথা মতো শুনে। তো বড়বউ ভাবছেন যে দেখ আমার একটু সাহস বলে আমার বাড়ির কুকুর, তখন বাড়ির কুকুর এসে আমার বড়বউর সামনে গড়াগড়ি পারতেছেন, কিন্তু গড়াগড়ি পারার পরে যে ঘটনা ঘটে যে গড়াগড়ি পারার পরে তোমার বরাবর টাচ করতে যাচ্ছেন কিন্তু কুকুরকে টাচ করা যাচ্ছে না, টাচ করেন কিন্তু কুকুর দূরে চলে যায়, টাচ করেন কুকুর চলে যায়। তখন আমার বরাবর বুঝতে পারছেন যে না আসলে এটা আমার বাড়ির কুকুর না, এটা হয়তো আমাকে ভয় দেখাবেন। যাই হোক, সে ওইখান থেকে আর একটু ভয় পেয়েছে যদিও, কিন্তু তাকে সে ভাবছে আমাকে তো আই হ্যাভ টু অ্যালার্ট, মানে আমাকে তো বাঁচতে হবে, সে চিন্তাভাবনা করছে। যাই হোক, সে চিন্তাভাবনা করে সে সামনের দিকে চোখ বুঝে একটু আগানোর চেষ্টা করছে, কিন্তু আগানোর পরে যে জিনিসটা সে দেখতে পায় একটা ভাল্লুক মানে ফ্লাই করে আসছে, মানে ভাল্লুক কিন্তু তার নিচের দিকে কোনো পা নেই, কালো ভাল্লুক চকচকে দাঁত বেয়ে তার দিকে হি হি করে যখন আসছে বরাবর তখন ভয় পেয়ে আর ভয় মানে খুব বেশি ভয় পেয়েছে এবং তখন সে ডিসিশন নিছে যে আমি যদি বাঁচতে হয় তাহলে আমাকে এখন দৌড় দিতে হবে। এবং দৌড় দেওয়ার জন্য তার আগে সে কাজটা করছে, বরাবর পরিহিত ছিল লুঙ্গি, গ্রামের লোকজন সাধারণত লুঙ্গি পরে, সে লুঙ্গিটা পিছন দিক থেকে সে বাঁধছে আর কি, গ্রামের ভাষায় যেটাকে আমরা বলে থাকি কাঁসা আর কি, সেটা দেওয়ার পরে সে ওইখান থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে আমাদের গ্রামের পাশে গ্রামে যেটা সে নাসির মেম্বারের বাড়ি, সে নাসির মেম্বারের বাড়ি পর্যন্ত চলে গেছে। এবং নাসির মেম্বারের বাড়িতে যে গেট করা বাড়িতে অনেক নক করছে, বাট আনফর্চুনেটলি আমার বড়াবুকে হেল্প করার মতো কোনো লোকজন বা কোনো কিছু বের হয়ে আসে নাই। মানে বড়াবু অনেকজনকে অনেক ডাকছে বা অনেক কিছু নাসির ভাই নাসির ভাই করে কল করছে, বাট নোবডি, কেউ তার কথায় সাড়া দেয়নি। তখন বড়াবু চিন্তা করছে তাহলে আমি নদীটা সাঁতার দিয়ে পার হবো নাকি খাওয়াঘাট দিয়ে দূরে যেতে হবে। যাই হোক, সে নদীটা তখন হয়তো সে আল্লাহ তাকে হয়তো ওই সময় বাঁচানোর জন্য সে আর কি নদীতে সাঁতার দেয়নি, সে ওইখান থেকে দূরে দিয়ে আমাদের খেয়াঘাট দিয়ে পার হয়ে আসছে। এবং খেয়াঘাট দিয়ে পার হওয়ার সময় নৌকাতে পার হয়ে এসে বাসায় আসছে, এবং সে বাসাতে আসলো যে সে কিভাবে আসছে সে পরে বর্ণনা করতে পারেনি। দৌড়া এসে আমার দাদির যে রুমটা ছিল, মানে আমার দাদির ঘরটা আলাদা ছিল বড় ঘর, দাদির ঘরের সামনে সে থাম করে একটা শব্দ করে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমার দাদি আর এদিকে আমার বড় মাতো ছিল যে আজকে তো সে আসবে, সেজন্য সে চাঁচনা ছিল, আমার অনেক লোকজন চাঁচনা ছিল, ওটা দেখে যে সবাই মিলে তখন আলো, তখন তো বিদ্যুৎ ছিল না, বের করে দেখে যে আমার বড়াবু আমার দাদির রুমের সামনে পড়ে আছে। এবং তাকে যে পরবর্তী পানি টানি দিয়ে করা হয়, এবং পরে তো তার সেন্স আসে, সেন্স আসার পর আমার বড়াবু তার কয়েক বছর পরে আর কি সে মারা যায়। তো থ্যাংক ইউ দিদি, আপনার দৈর্য সহকারে শোনার জন্য আপনাকে সবাইকে আবার ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের মোটামুটি অনেকগুলো ঘটনা আপনাদেরকে শোনালাম, এবং আপনারা অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লাগছে। আর আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে, এবং এর মাঝখানে আমরা আবার নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
Haunted by Airtel.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:14। আমি জানিয়ে দিচ্ছি যে আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে আবারও আপনারা শুনতে পাবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। আর না, লিসনার্স ক্যান গেট দ্য ভূততন টিউন অ্যাজ দেয়ার কল টিউন মাই টিউন ফ্রম এয়ারটেল। ভূততন টিউন কোডটা আপনাকে মনে রাখতে হবে, অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125, যেটা মাসুম এখন প্লে করছে, যদি এটা আপনি আপনার কল টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান। অ্যান্ড ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং SMS, জাস্ট আপনাকে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে 92125, এবং SMS টি সেন্ড করতে হবে 3123 নাম্বারে, ব্যাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আপনারা যারা আমাদের SMS করছেন এবং SMS করতে চান তারা আমাদেরকে SMS করতে পারেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনারা যারা আমাকে ইমেল করতে চান তারা ইমেল করতে পারেন, অ্যান্ড দ্য ইমেল নাম্বার, ইমেল অ্যাড্রেস ইস bhootfm@radiofurti.fm। আমি স্পেলিংটি জানিয়ে দিচ্ছি, স্পেলিংটি ভূত এফ এম, অর্থাৎ bhootfm@radiofurti.fm। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের একসাথে এই মুহূর্তে একজন নতুন অতিথি জয়েন করেছেন, তার ঘটনায় আমরা যাব। এবং আপনি প্লিজ আপনার নাম বলবেন, এবং তারপরে আপনার নাম বলবেন, কোথা থেকে এসেছেন সেটা জানিয়ে তারপরে আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন।
হ্যালো লিসেনার, আমি মোহাম্মদ বেলাল হোসেন বাদল বলছি, আমি কুড়িল চৌরাস্তা থেকে এসেছি। আমি যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, আজ থেকে প্রায় 12 বছর আগের ঘটনাতে। আমি তখন তৃতীয় কি চতুর্থ শ্রেণীতে পড়ি। আমি ঘটনাটি ঘটে আমার নানি বাড়িতে। তো আমি যখন আমার নানা বাড়ির পিছন সাইডে ছিল বন, এবং বনের মধ্যে ছিল বড় বড় দেবদার গাছ এবং গাব গাছ। শুধু দিনের বেলায়ও বনটার মধ্যে বেশ অন্ধকার থাকতো। আমরা যারা ছোটো ছিলাম তারা কেউ ওই বাড়ির পিছন সাইডটাতে কখনো যেতাম না। তো একদিন সন্ধ্যার কিছু সময় আগে আমার মামা আমাকে বললো যে চল ওই জাল পাতা হয়েছে ওইখান থেকে আমরা মাছ ছাড়িয়ে নিয়ে আসি। তো মামা বলাতে আমার মনে একটু সাহস হলো, বললাম ঠিক আছে চলেন যাই। তো আমরা যখন ওই বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখনও বনের মধ্যে একটা উয়ার্ড পরিবেশ, কেমন একটা ঘুমটে ভাব, তখনও ভয় ভয় লাগছিল, কিন্তু মামার সাথে থাকাতে অতটা মনে হচ্ছিল না। তো বোনের শেষ প্রান্তে ওই আমাদের যে ওই বিলটা, ওই বিলটা শুরু। তো মামা জাল থেকে মাছ ছাড়াচ্ছে, আমি বোনের পাশে দাঁড়িয়ে আছি। তো হঠাৎ পিছন থেকে আমার নাম ধরে ধরে কোনো একটা মহিলা কণ্ঠে আমাকে ডাকছিল। তো আমার নাম ধরে ডাকাতে আমি ভাবলাম যে আমার পরিচিত কেউ হবে হয়তো। তো আমি পিছন থেকে তাকায় যে দৃশ্যটা দেখলাম, আসলে সে দৃশ্যটা বলে বোঝানোর মতো না। আমার সেই দৃশ্যটা যখন মনে হয় তখন আমার শরীরের লোম এখন দাঁড়িয়ে বোঝায়। একটা বৃদ্ধ মহিলা, তার চুলগুলো ছিল সাদা, সে কালো একটা আলখাল্লার মতো পোশাক পরা, আর মুখটা ছিল একটা বেগুনকে পোড়ালে যেরকম অবস্থা হয় ঠিক সেরকম। আমি দৃশ্যটা দেখে আর ঠিক থাকতে পারি না, আমি দৌড়িয়ে পানির মধ্যে নেমে যাই এবং তারপরে আমি সেন্সলেস হয়ে যাই। পরে যখন আমি নিজেকে আবিষ্কার করি, দেখি আমার চারপাশে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, আর আমার নানি কবিরাজ, তিনি আমাকে ঝাড়ফুঁক করছেন। তো এর কিছুদিন ধরে আমি বেশ অদ্ভুত আচরণ করি, যেমন আমি যখন রেগে যেতাম তখন আমি নিজেই নিজের শরীর কামড়াতাম, বাড়িঘর বেড়ে বাড়াতাম, এবং আমাকে যে কবচগুলো দেওয়া হতো, আমার নানি যে কবচগুলো দিত, আমি কী করতাম, ওই চোখা কিছু পেলে কবচের ভিতর থেকে সব কিছু বের করে ফেলতাম। আমি বুঝতে পারতাম যে কাজগুলো আমি করছি, কিন্তু কেন করছি, কি কারণে করছি এটা আমি বলতে পারতাম না।
ঢাকায় হয়তো বসবাস করেন না, অনেকে দেশের বাইরে থাকেন। তো অনেকে আমাকে ইমেল করেন এবং অনুরোধ করেন ঘটনা বলে শোনানোর জন্য, তেমন একটি ঘটনা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমাকে লিখছেন, হ্যালো রাসুল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি আদনান আহমেদ, বাড়ি সিলেটে। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ভূতেশ্রম আমি মিস করি না। অনেকদিন ধরে আমার একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছিলাম, বাট ইমেল করা হয়নি, আজ করলাম। আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটা হলো, লাস্ট ইয়ার বর্ষাকালে আমি আমার ফ্রেন্ড নয়ন ঠিক করলাম যে নৌকা নিয়ে বিলে ঘুরতে যাব। আমাদের গ্রামের পাশে একটা বিল আছে। একদিন বিকেলে আমরা একটা নৌকা নিয়ে দুজনে কাউকে না বলে লুকিয়ে চলে গেলাম। ওইখানে যেতে হয়েছিল এবং আমার মানে এটা মনে হলে এখন আমার ভয় শরীরটা কেঁপে ওঠে। এবং পানিতে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আমি নৌকার এক পাশে নয়ন নৌকার এক পাশে। নৌকা নিয়ে আমরা কিছু দূর একটু আড়ালে চলে যাই। হঠাৎ আমার চোখে ভেসে উঠলো একটা নৌকা আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। আমি ভালো করে তাকিয়ে দেখলাম আশেপাশে কোনো নৌকা নাই, ভাবলাম হয়তো এমনি। আমি ফুল তুলতে লাগলাম, ঠিক 10টার মতো ফুল তুলেছি, দেখতে অনেক সুন্দর লাগছিল। একটু পর আবার মনে হলো যে আরেকটি নৌকা আমাদের পাশ দিয়ে চলে গেছে, অথচ কোনো মানুষ নাই। তাকিয়ে দেখি সত্যি কোনো মানুষ নাই, নৌকা চলছে। আমি নয়নকে বললাম, দেখ নৌকাটাতে কোনো মানুষ নাই। ও বলে, কই দেখিনি তো। আমি বললাম যে ফান করিস না। নয়ন বলে, সত্যি দেখিনি। আমি ভয় পেয়ে বললাম চল ফিরে যাই। বলে, আমরা নৌকা নিয়ে ফেরার পথে কিছু দূর আসার পর বুঝতে পারলাম যে স্রোতের তালে আমাদের নৌকা পেছনের দিকে চলে যাচ্ছে। আমরা একটু আগলে আবার পিছনে ফিরে যাই, এগুলে আবার পিছনে ফিরে যাই, অথচ বিলে কোনো স্রোত নাই। আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথে কিছু একটা ঘটতে চলেছে। আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। অনেকক্ষণ ট্রাই করি বাট কিছুই হয় না। ঠিক আগের মতো পিছনে ফিরে যাই। হঠাৎ দেখি আমাদের গায়ের দুজন লোক বাড়ি ফিরছে। ওনারা বললেন, তোমরা এখানে কি করো? আমি বললাম যে আমরা নৌকা নিয়ে যেতে পারছি না, একজন লোক আমাদের নৌকায় এসে তিনি নৌকাটাকে নিয়ে আমাদের সাথে এলেন। এর মধ্যেই আমরা ভয়ে জমে গেছি। তখন এরকম কিছু হলো না, আমি ভুল করে নৌকাতে ফুলগুলো ফেলে এলাম। বাড়ির রাস্তায় দেখি ওই ফুলগুলো পড়ে আছে। আমি ধরতে চাই বাট নয়ন বাধা দেয়। আমি আবার বাড়িতে চলে এলাম এবং নয়ন তার বাড়িতে চলে গেল। রাতে নয়ন আমাকে ফোন দিয়ে বললো যে তার নাকি অনেক জ্বর উঠেছে। আমি বলি যে ও কিছু না, বলে ফোন অফ করে ঘুমোতে গেলাম। রাতে হঠাৎ ঘুম ভেঙে আমার পাশে দেখতে পাই ওই ফুলগুলো, যেগুলো আমি নৌকাতে ফেলে এসেছি, সেখানে পড়ে আছে। আমি প্রচন্ড ভয় পাই। রুমের লাইট অন করে বিছানার দিকে তাকাই, তখনও ফুলগুলো আর দেখতে পাই না। ভাবলাম মনের ভুল, ওয়াশরুমে গেলাম, গ্লাসের দিকে চোখ পড়তেই দেখি আবার ফুলগুলো। আমি বুঝলাম যে কিছু একটা হচ্ছে। সারা রাত রুমের লাইট অন করে ঘুমিয়েছিলাম। যাই হোক, ভয়ে ভয়ে রাত কাটে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে অনেক জ্বর। যখন একা হই তখনই এই ফুলগুলো দেখতে পাই। সবার কাছে ঘটনাটি বলি, তারা বলেন যে কেন ওই বিলে গিয়েছিলাম, ওই বিলে কিছু প্রবলেম আছে, কিন্তু কেউ জানে না কারণটা কি। পরে আমি আর নয়ন একজন হুজুরের কাছে গিয়ে ঘটনাটি বলি, তিনি আমাদের ফু দিয়ে বলেন কিছু হবে না। তারপর আর কিছুই হয় নাই, এখন ভালো আছেন তারা। এবং এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে আদনান আহমেদ। আদনান আহমেদ, আপনি যেভাবে পাঠিয়েছেন শব্দগুলো পড়তে খুব কষ্ট হয়েছে, তেইশ ভুল জায়গায় পড়েছে, এরকম একটা ঝামেলা হয়েছে এই মানে আপনার লেখাতে। তো সবাই যারা ঘটনা পাঠাবেন তারা প্লিজ এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যাই হোক, আমি আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের যদি আপনি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম লিখুন, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখুন, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান তারা ইমেইল অ্যাড্রেস লিখে রাখুন, অথবা মনে রাখুন ভূত এফএম @radiofurti.fm, হুইচ ইজ BHOOTFM @RADIOFORTI.FM। শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, হন্টেড বাই এয়ারটেল। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের অতিথির কাছে আপনার নাম বলবেন এবং তারপর আপনার ঘটনাটা শুরু করবেন প্লিজ।
থ্যাংক ইউ বসুল ভাই। আমি আইমন ফ্রম মহাখালী। আমি একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজ থেকে আরও 5-6 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা আসলে একটু ডিটেলস বলতে হবে। আমরা আসলে ট্যুরে যাব টাঙ্গাইলের একটি জায়গাতে। তো ওখানে ট্যুরে যাওয়ার পিছনে আমাদের প্ল্যান ছিল ইনিশিয়ালি মানে একরকম, পরে চেঞ্জ হয়ে যায়। প্রথমে প্ল্যানটা ছিল এইভাবে যে আমরা আসলে আমার এক ফ্রেন্ড খুব লাভ করতে মেয়েকে, ওকে নিয়ে চলে যাবে বা ওদের ওর একটা বিয়েতে আবদ্ধ হবে, এই টাইপের একটা প্ল্যান ছিল। পরবর্তী মেয়েটা আসলে ওর সাথে একটা ব্রেক করে ফেলে, মেয়েটা যাওয়া হয় না। তো সাডেনলি মেয়েটা ওই দিনই চলে যায় তার বোনের বাসাতে। তো দেন আমরা আমার ওই ফ্রেন্ডের খুব মন খারাপ ছিল, আপসেট ছিল, তার আসলে খুবই এ ব্যাপারে মন খারাপ ছিল। তো আমরা যাই হোক বুঝিয়ে টুঝিয়ে যে ব্যাপার না, হয়তো পরবর্তীতে কন্ট্যাক্ট হবে, চল আমরা ঘুরে আসি, আমাদের ট্যুরটা সাকসেস করি, যাই মাইন্ড ফ্রেশ হবে। তো আমরা আসলে মেন্টালিটি একটা স্যাটিসফ্যাকশনের জন্য পরবর্তী প্ল্যান নিই এবং আমরা চলে যাই টাঙ্গাইলের দোল্লা একটি জায়গাতে। সেখানে আমরা 2 থাকি। প্রথম দিন আমাদের যেতে যাওয়ার পর খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে, এখানে ফ্রেন্ডদের নিয়ে ঘোরাফেরা, এইভাবেই শেষ হয়। পরের দিন আমরা খুব আর্লি ওখান থেকে বের হই, আর্লি ঘুরতে বের হই। এবং ওখানে আমার এক ফ্রেন্ড আগে থেকেই এমন ওখানে পড়াশোনা করছে, ওখানে তার হোস্টেল থেকে পড়াশোনা করত। তো ওর হোস্টেলটা ঘুরবো এই ছিল প্ল্যান। সকাল 10 দিকে বের হই, বের হয়ে হোস্টেল পর্যন্ত যেতে যেতে আমাদের প্রায় অনেকটা টাইম লেগে যায়, কারণ এক গ্রাম থেকে আরেক গ্রাম, এই জন্য আসলে টাইমটা একটু বেশি লাগে। তো গ্রামটা এমন যে আমি এক গ্রাম শেষ করলাম, পরবর্তী আরেকটা গ্রামে যেতে হলে একটা চরের উপর দিয়ে যেতে হয়, চরের বিশাল চিকন রাস্তা। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রোদের মধ্যে প্রায় তখন 11:30 ঠিক এই টাইম। তো ওই গ্রামটা যখন আমরা মানে ঢুকি, জাস্ট গ্রামে ভিতরে প্রবেশ করি, তখন টাইমটা 12:10 এই টাইমটা। গ্রামের শুরুতে একটা বটগাছ, ওখানে ওই বটগাছের নিচ দিয়ে আমরা ঢুকতেছি গ্রামে। ঢোকার সাথে সাথেই মানে আমি হোঁচট খেয়ে যাই একটা বটগাছের শিকড়ের সাথে, হোঁচট খেয়ে দাঁড়িয়ে যাই। তখন আমার ফ্রেন্ডটা বললো, মানে আমার অনেক ফ্রেন্ডই, ওরা ছিল সামনে, একটা ফ্রেন্ড ছিল আমার সাথে, বললো যে বাধা খেলে দাঁড়াতে হয় না। আমি যেটা ছোটোবেলা থেকে শুনছি যে বাধা খেলে দাঁড়াতে হয়, বাট ওই দিন ওর কাছে শুনে আমি একটু অবাক হইলাম যে ঠিক আছে দাঁড়াবো না। তো সামনের দিকে ঘুরতে থাকলাম। তো সামনে যাচ্ছি যাচ্ছি গিয়ে আমরা হোস্টেল ঘুরলাম, হোস্টেলের পাশে বাজার ছিল, বাজারে আমরা মালাই খেলাম, খুব মজা টজা করে ঠিক 12:30 দিকে এই টেন্টে আমরা একটা পাশে কাঠবন ছিল, বিরাট ফরেস্ট কাঠবন, কাঠবনে গিয়ে বসি আর কি। কাঠবনের মাঝখানে ঢুকতেই প্রায় 15-20 সময় লাগে, মানে এত বড় কাঠবন, সেন্টারে যেতে অনেকটা টাইম লাগে। তো আমরা প্রায় মানে সেন্টারে চলে গেলাম কাঠবনের মাঝখানটায়, আর বসলাম প্রায় 8 ফ্রেন্ড আমরা বসে আড্ডা দিচ্ছি ঠিক ওই টাইমটাতে। তো আমার যে ফ্রেন্ড, যে গার্লফ্রেন্ড চলে গেছে, যাকে নিয়ে যাওয়ার কথা ছিল আমাদের, পরবর্তীতে যাওয়া হয়নি, ওর ভিতরে এমন কিছু ব্যাপার শুরু হলো, মানে ঘটনা ঘটা শুরু করলো। আমরা আসলে ওই টাইমটাতে খুবই ভীত হয়ে যাই। তো হঠাৎ করে বলতে লাগলো যে বসে আছি আমরা সবাই গোল হয়ে আড্ডা দিচ্ছি, নাস্তা নিয়ে গেছি, দুপুরে কিছু খাবো, ওখানে তেলের ভাজা পড়া কিছু ব্যাপার ছিল। তো এই ব্যাপারটা ওর মধ্যে খুব ইয়া কাজ করছে। তো ও হঠাৎ করে বলছে প্লিজ তোরা এখান থেকে উঠে আয়, তো এখনই এই মুহূর্তে এখান থেকে উঠবো। তো আমরা ফ্রেন্ডটা খুব পেড়াব যে কী ব্যাপার, এখান থেকে উঠবো আড্ডা দিয়ে কিছুটা সময় টাইম পাস করি, তো না এখনই উঠতে হবে, প্লিজ তোরা যেভাবে হোক আমাকে ধর, তো সবাই সবাইকে ধরে রাখ বাট আমার সাথে যাতে সব কানেক্ট থাকে, এইভাবে মানে হাতে হাত দিয়ে সিরিয়ালি একসাথে। তো আমরা আরও বিরক্ত হয়ে যাই, তোর ব্যাপারগুলো আসলে তুই এইভাবে করে হাঁটবো, ফরেস্ট বনের ব্যাপার ভিতরের গাছগুলো সারিবদ্ধভাবে ছিল, এক হাত ডিস্টেন্সে ডিস্টেন্সে গাছগুলো, তো ওইভাবে নর্মালি একজনের হাত ধরে ধরে হাঁটাও এখানে মানে পারতেছিলাম না হাঁটতে। তো আমরা উঠে হাঁটা শুরু করলাম, হাঁটতে পারতেছি না, গাছের সাথে হাত বেঁধে যাচ্ছে। তো ওর যেভাবেই হোক ওখান থেকে মানে বন থেকে বেরোনোর একটা টেন্ডেন্সি ওর কাজ করতেছে যে আমাকে যদি বন থেকে তোরা বের না করিস আমি আমাকে নিয়ে যাবে, আমাকে কেউ নিয়ে যাবে আমি মরে যাব, তোরা কি চাস এটা? ওই এইভাবে আমাদের বললো। তো বললো এটা কি কী হবে সম্ভব, তুই এখান থেকে চলে যাবি, আমরা তো এটা চাইও না। ও বললো না তুই যেই করি হোক আমাকে এখান থেকে ব্যাক কর, চল আমরা ব্যাক করি। তো আমরা প্রথমে যে গ্রাম দিয়ে ঢুকতেছিলাম ওই গ্রামের ভিতরে যাওয়ার সময় মানে বনের ভিতরে যাওয়ার আগে একটা মণ্ডপ ছিল হিন্দুদের মণ্ডপ, এবং ওই টাইমে একটু পূজা চলছিল দুর্গা পূজাটাই, তো খুব মণ্ডপের ঢোলের সাউন্ডের বাড়িগুলো আসছিল আমাদের কানে, মণ্ডপের ঢোলের বাড়িগুলো এমনভাবে সাউন্ড হয়ে আসছিল খুব ওই সময় মানে ভীত হয়ে আমরা যাচ্ছিলাম। তো ওর ব্যাপারগুলো এরকম হচ্ছে যে ওর ফ্রেন্ডটা ও গার্লফ্রেন্ডটাও হিন্দু ছিল, ওর ব্যাপারে এই ব্যাপারটা হ্যাভি ক্রিয়েট করছে। তো যাই হোক আমরা নর্মালি ওখান থেকে বের হলাম বন থেকে, ও এই ব্যাপারটা স্বপ্ন দেখেছিল, স্বপ্নে এই ব্যাপারটা ওর সত্যি হয়ে গেছে যে এই ফরেস্ট বন কাঠ বন ওর গার্লফ্রেন্ড মিশিং এটা তো স্বপ্নে দেখেছিল, যাই হোক এই জন্য ও বেশি ভয় পেয়েছে, ওকে নাকি নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, এই ব্যাপারটা খুলে শেয়ার করলো। যখন নাকি আমরা বন থেকে বের হয়ে বাসার দিকে ব্যাক করলাম, ওই গ্রাম থেকে আমরা যে গ্রামে ছিলাম ফ্রেন্ডের কাছে ওই গ্রামে আসবো ব্যাক করবো, ঠিক ওই মুহূর্তে সবাই মানে রিক্সা নিলাম আমরা যে এবার আর হাঁটবো না রিক্সা দিয়ে যাই, হেঁটে আসছি এবার রিক্সা দিয়ে যাবে আসলে। তো দুইজন দুজন করে আমরা রিক্সা উঠলাম, আটজন ফ্রেন্ড ছিলাম চারটা রিক্সা। তো ওরে আমার সাথে দিল যে তুই একটু ম্যানেজ কর, ও ব্যাপারটা আসলে অন্যভাবে নিতেছে, ওরে হয়তো কিছু ক্রিয়েট করছে বা কিছুতে ধরছে ওইভাবে নিতেছে, তুই একটু জেমিও করে ম্যানেজ কর, মানে সবাই মানে আমাকে ওইভাবে ওরে ম্যানেজ করতে দিয়ে মানে আমাকে ওটা ধরে ধরাই দিছে। তো ঠিক আছে ফ্রেন্ড ওটা পালাই দেওয়া যাবে না বা ওরে ভয় পেয়ে লোক পাবলো। তো আমি ওর সাথে রিক্সায় উঠলাম, রিক্সায় উঠে যখন নাকি গ্রাম ছেড়ে ওই গ্রামের দিকে যাচ্ছিলাম ফ্রেন্ডের বাসার দিকে, তখন ও কিছু ব্যাপার বলতে লাগলো যে এমন ব্যাপারগুলো তুই কি খেয়াল করছোস যে আমি এরকম কেন করতেছি, আমি বলি না এরকম কিছু না ব্যাপারটা নর্মাল এরকম হইতে পারে তোমার আসলে ব্যাপার ওরে হয়তো মিস করতেছে অনেক এই কারণে, কেন ব্যাপারটা তা না। তো আমি আরও অবাক হয়ে গেলাম যে কী তার ব্যাপারটা, মানে ও আমার সাথে রিক্সায় তখন বসে আছে শেয়ার করতেছে, বলে দেখ আমি আমার কাছে কেন মনে হইতেছে যে সামনে আরও কিছু ঘটনা ঘটতে যাবে তুই একটু প্রিপেয়ার থাক। তখন আমি আরও বেশি ইয়া হয়ে যাই যে আসলে কী প্রিপেয়ার থাকবো, বলতে সে সামনে একটা রিক্সা আসবে, রিক্সা দুজন লোক বসে থাকবে, হাতে নতুন টিভি কেনা থাকবে। ঠিক তার দু মিনিট পরই ওই কথা বলতে বলতেই আমার সামনে গিয়ে মোড় ঘুরে একটা রিক্সা সামনের দিক থেকে আসতেছে, দুটো লোক নতুন টিভি কেনা। তো আমি তখন খুবই মানে আসলেই তখন আমি ভিতরে গেছি, এতক্ষণ আমি কিছুই মনে করিনি ব্যাপারটা, তো এমন না যে ব্যাপারটা ও রিক্সা দিয়ে আসতে দেখছে লোকটাকে, ব্যাপারটা এমনও না। তো তারপর থেকে আমি ওর আরও বুঝেছি যে আসলে হয়তো এরকম হয়েছে, তুমি এটাও মনে স্বপ্নের মধ্যে ছিল, বলে না এটা আমি স্বপ্ন দেখিনি। তো আমরা যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম তখন বাকি যে চার তিনটা রিক্সা আমাদের সামনে ছিল, তো আমি রিক্সাওয়ালাকে বললাম যে ভাই যে আমাদের রিক্সাটা একটু মাঝখানের দিকে রাখেন, ওদের দুই রিক্সার মাঝখানে রাখেন। তো লোকটা বলতে বলতে রিক্সা টানতে টানতে ওদের তিনটা রিক্সা ক্রস করে একবার সামনে চলে গেছে, সামনে চলে গেছে এত জোরে রিক্সা টানছে তখন হয়তো ফিল করিনি, পরবর্তীতে রিক্সাওয়ালাও বলছে যে আমি কীভাবে রিক্সা টানছি বা আমি কীভাবে রিক্সা চালিয়েছি এত জোরে আমিও জানি না। তো আমি বললাম একটু রাখেন আমার ফ্রেন্ড আসুক, মানে এবার আমরা অনেক আগে চলে গেছি ওদের ওরা আসুক একসাথে যাই। তো বলতেছে দেখ পিছনে রিক্সাগুলো এতক্ষণ ধরে আসতেছে না, বলি হ্যাঁ ব্যাপারটা আসলে আমিও বুঝতেছি না, বলে হয়তো পাঞ্চার হয়ে গেছে বা চেন পড়ছে হয়তো খাদেও পড়তে পারে এরকম একটা ব্যাপার, আমি যাক ওরা আসুক আসলে হয়তো দেখবো। তো এর মধ্যে তার 10-15 মিনিট পর ওরা আসছে, এসে আমাকে ঠিক এই ব্যাপারটাই বলছে, ও যে তিনটা ব্যাপার বলছে, হ্যাঁ একটা পাঞ্চার হয়েছে, একটা চেন পড়ছে, একটা একটু খাদে পড়ছে, তিনটা রিক্সার তিনটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য স্পেলিটি, এবং যেটা পাঞ্চার ওটা অলরেডি টেনে টেনে আমি করছে।
ওকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার নিজের বাসার একটা ঘটনা আপনি বলছিলেন যে আপনার মাঝে মাঝে আপনার বাসার ঘটনা ঘটে, সেটা একটু ছোট্ট করে বলবেন আমাদের হাতে সময় খুব কম।
ঠিক আছে আসলে আসলে এই ব্যাপারটা আমি হয়তো থেকে পছন্দ করছি বাট আমার ওয়াইফও আছে এখন মিশনারি, তো ও যাতে কিছু না মনে করে এটা আমি ফার্স্টে রিকোয়েস্ট করবো। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট বিয়ে হয়েছে আমার 5 মাস, তো ফ্যামিলি থেকে একটু ডিস্ট্রয় রিজাস্ট, আমি আলাদা থাকি, আলাদা বাসা নিয়ে থাকতে হয়। তো আমি একটা বাসায় ধর আমি বিয়ের পর করি বাসা থেকে যখন রিজাস্টে যাই একটা বাসায় উঠি নতুন বাসায়, বাট অনেক পুরাতন বাসাটা, বাইরের দিক থেকে অনেক ঝিকঝাক বাট অনেক পুরাতন, ভিতরে ঢুকলে বোঝা যায়। তো আমি বাসা ভাড়া নিয়ে সাবলেটে ফ্যামিলির সাথে থাকি, নর্মালি থাকতেছি 15-20 দিন 1 মাস। তো আমি আসলে স্মোকিং করি, সিগারেট খেতে হয়, তো রুমে খেতে পারি না, আমার ওয়াইফের একটু প্রবলেম হয়, ওর ধোয়াতে একটু অনেক সমস্যা হয়ে যায়, পাশেরও ফ্যামিলি ভাবিরও প্রবলেম ছিল। তো আমি আমার বাসা ছিল 4 তলায়, আমি সিগারেটটা খেতাম ঠিক ছাদের সাথে, ছাদের গেটের সামনে, মানে 4 তলার উপরে 7টা আর কি, তো ওই গেটের সামনে আমি সিগারেট খেতাম। তো নর্মালি আমি প্রতিদিনই এই ব্যাপারগুলো খেয়াল করতাম, কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে যে না, ব্যাপারগুলো আসলে কী, আমি যখন সিগারেট খেতাম মানে গেটটার সামনেই বসে, তো ছাদের উপরে ঠিক ওই 12:30 কি 12:45 মধ্যে প্রতিদিনই একটা টাইম দম 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 মানে কিছু একটা পড়তেছে উপর থেকে, পাইলিং হয় না যখন, পাইলিং করে যখন বিল্ডিংগুলো করা হয় রাইট, লাইক এই টাইপের দম দম শব্দ করে প্রায় 20-25টা শব্দ একটা টাইম পড়তেছে। পরপর তো আমি চিন্তা করলাম, একদিন খেয়াল করলাম যে প্রতিদিনই একই টাইমে একই রকম সাউন্ড, তো আমি একটু দেখি আসলে গেট তো তালা মারা থাকে ছাদের গেটটা, তো আমি ফাঁকা আছে ফাঁকার দিকে তাকিয়ে উঠছি, তাকিয়ে দেখি যে আসলে এই শব্দটা কি ছাদের থেকে আসছে নাকি, ছাদ থেকে যে আসছে এটা বোঝা যাচ্ছে। তারপর আমি দেখি, তো আমি যখন তাকালাম, তাকানোর পর আমার কাছে মনেই হইতেছে যে হ্যাঁ, তখন যে 20-25 জন মানুষ মানে কেউ না কেউ উপরে যারা ছাদের উপরে পড়ছে এরাই হাঁটাহাঁটি করতেছে সামনে, বাট আমার কাছে ফিলিংটা এরকম, বাট আমি দেখতেছি না সঙ্গে, আমি মনে হচ্ছে সামনে অনেক মানুষ হাঁটাহাঁটি করতেছে বা কেউ না কেউ হাঁটাহাঁটি করতেছে, মানুষ বাকি আমি তো জানি না, আমি দেখিনি, বাট আমার ফিলিংটা এরকম ছিল, বাট আমি বুঝতেছি সামনে কেউ, বাট আমি দেখতেছি না। তো যখন নাকি আবার সিগারেট থেকে ব্যাক করতাম, সিগারেটের আগুনটা আমি ইচ্ছা করি নিয়ে হতাম না, কারণ একটু ব্যাক করার সময় একটু ভয় লাগতো, ব্যাক করে আস্তে আস্তে আমার সে মনে হইতো যে এবার হয়তো আমার পিছনে পিছনে সিঁড়ি দিয়ে হয়তো একটা করে একজনে সিরিয়ালি একজনে কিন্তু আসতেছে। তো আমি লাস্ট মোমেন্টে কী করতাম, আগুনটা যেটা সামনে রেখে গেট নক করে ভিতরে চলে যেতাম। তো প্রতিদিনই আমি এইভাবে করে সিগারেট খেতাম, ঠিক এভাবেই করে লাস্ট মানে দৌড়ানিটা খেতে হতো।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং আমাদের মোটামুটি উনি আমাদের শেষ অতিথি আজকে, তো আমরা তার কাছে একটা ঘটনা শুনবো, এবং সেই ঘটনাটির মাধ্যমে আমাদের হাতে সময় খুব কম, ছোট্ট করে একটু আপনার ঘটনাটা বলবেন প্লিজ।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি এসে মিরপুর 10 নম্বর থেকে, আমার নাম রাকিবুল হাসান রাসেল, আমি ডিস্ট্রিক্ট পাবনাতে। তো রাসেল ভাই, আমি রাসের ঘটনাটা বলবো?
না, আপনি রসের ঘটনা থেকে
বলছেন। রসের ঘটনাটা বলি, এই ঘটনাটা আমারই মানে আমার থানা ভাঙুরাতে, তো ওটার একটা গ্রাম আছে, গ্রামের নাম হলো মন্দুতুষ। তো ওইখানে একটা আমার একটা বন্ধু টাইপের একটা ছেলে, তো সে আমাকে ঘটনাটা শেয়ার করে। ঘটনাটা হলো ওই ছেলে এবং তার মামা মিলে প্রত্যেকদিন রস সংগ্রহ করতো সকাল বিকাল, এবং এটা ছিল তার বিজনেস আর কি, রস দিয়ে গুড় করতো, গুড় সেটা বিক্রি করতো। এনিওয়ে, তো একদিন তার মামা তার ভাগ্নিকে বলে, চলো ভাই, আকাশে খুব মেঘ করছে, তো আজকে রসের হাঁড়িগুলো নামাই নিয়ে আসি, না হলে বৃষ্টিতে এগুলো নষ্ট হয়ে যাবে। তো তারপরে রসটা যখন নিয়ে আসতে যাবে, তখন তার ভাগ্নে নিচে দাঁড়ায় আছে এবং মামা গাছের উপরে উঠে ওই রসটা নিয়ে নিচে নামতে আসছে। এমন সময় তো ভাগ্নে ফিল করে কি যে পাশের ঝোপঝাড় থেকে একটা উইয়ার্ড একটা সাউন্ড, একটা বৃষ্টি ধরনের একটা আওয়াজ, এরকম সে ফিল করতেছে। কিন্তু ছোট ছেলে ওই সময় ভয় ডর বলে কী জিনিস এটা সে জানতো না বা বুঝতো না। তো এমন সময় সে চিন্তা করতেছে কি আমি কি মামাকে বলবো, না মামাকে যদি বলি তাহলে মামা ভয় পাবে, ওদিকে মামাও চিন্তা করতেছে কি আমি যদি ভাগ্নিকে বলি তাহলে ভাগ্নি হয়তো ভয় পাবে। তো ইন্টারমিন টাইম কিছুক্ষণ পর ঘোড়া যেরকম সজোরে চিৎকার করলে বা ডাকলে যেরকম যে সাউন্ডটা হয় ঠিক ওই রকম একটা সাউন্ড হয়। তো তারপরে মামা তখন ভাগ্নিকে বলে যে খুব একটা মানে ভালো লাগতেছে না, চলে যাই। তো ইন্টারমিন টাইম এরিয়াটা খুব একটা ঘুমট একটা, ওই সময় ছিল শীতকাল, তো শীতকাল থাকার পরেও বেশ বিশ্রী ধরনের একটা গরম ভ্যাপসা বাতাস তাদের মানে শরীরকে স্পর্শ করে যায়। তো কিছুক্ষণ পরে আবার শোনা গিয়েছে তার একটা বিড়ালের মতো আওয়াজ। তো এরকম করতে করতে তারা আর ওইখানে ঠিক থাকতে পারে না, তো মামা ভাগ্নে দুজনে খুব মানে ভয় পায় এবং তারা দুজন বাড়ির ভেতরে চলে যায় এবং তারা তাদের বাড়ির মা বাবাকে শেয়ার করে জিনিসটা। তো বলে যে রাতে এই কাজটা তোমরা কখনো করতে যেও না, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, জায়গাটাও খুব খারাপ, সরি খারাপ। তো তারা তাদেরকে পানি টানি পরে এবং তাবিজ দিয়ে ট্রিটমেন্ট করে এবং তারা এখন ভালো আছে আর কি। তো রাসেল ভাই ছিল ছোট্ট আমার একটা ঘটনা।
ওকে, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আজকে অনেক এস এম এস এসছি আমরা জানি, কিন্তু আমরা সেই এস এম এস গুলো পড়তে পারলাম না। অলরেডি আমরা মোটামুটি আমাদের সময়ও শেষ করে ফেলেছি। তো যাই হোক, আমরা আগামী সপ্তাহের জন্য অপেক্ষায় থাকলাম এবং আমরা চাইবো যে আপনারা আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ঘটনা কিভাবে পাঠাতে হবে। তারপর আমি আরো একবার মনে করে দিচ্ছি, আমাদেরকে ইমেল করতে পারেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের জানা সবচেয়ে সেরা ঘটনাগুলো বা আপনি সেটা এক্সপিরিয়েন্সগুলো, কোনো সমস্যা নেই, সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইজ bhutfm@radiofurti.fm। এবং আমরা সাধারণত অনেকেই আমাদের শেয়ার করছেন, আমি অনেকগুলো ঘটনা আজকে আপনাদেরকে শোনাইনি, বা অনেক গেস্ট যারা আছেন যারা ঘটনা এরকম বলেছেন তারা হয়তো আজকে এই মুহূর্তে এখানে নেই, কিন্তু অনেকেই বলেন যে ভূত এফএম শোনার পরে অনেক ধরনের প্রবলেম হয় বা শুনতে গিয়ে অনেক ধরনের প্রবলেম হয়। তো আমার যেটা মনে হয় সবচেয়ে প্রথম যে চিন্তাটা আমার মাথায় আসে যে শুনতে গেলে আমরা এমনিতেই এমন একটা মানসিকতার মধ্যে দিয়ে যাই, বা আমাদের আমাদের যে মানে পুরো সিচুয়েশনটা এমন হয় যে ওই সময় আমরা হ্যালুসিনেট করতে পারি যে কোনো জিনিস, বা যে কোনো জিনিস আমাদের মাথার মধ্যে ঢুকে পড়তে পারে। সুতরাং একটু মানে যা শুনলেন বা যা ইয়ে করলেন সেটা আমার মনে হয় যে ভুলে গিয়ে রাত্রেবেলায় ঘুমটা খুব জরুরি। অনেকের শনিবারে কাজ থাকে, অনেকের শনিবারে ক্লাস থাকে, অনেকের অফিস থাকে, সেটা ভুলে গিয়ে আপাতত ঘুম সেটা সবচেয়ে বেশি জরুরি। আর যদি ঘুম না আসে তাহলে ফুর্তির প্লেলিস্ট জুড়ে দারুণ দারুণ সব গান আছে আপনার জন্য, সেই গানেও আপনি ইচ্ছে করলে কান রাখতে পারেন। যাই হোক, চলে যাচ্ছি আজকের মতো এবং ফিরে আসবো আবারও আগে আগামী সপ্তাহে একই সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।